This track was downloaded from FusionBD.com.
শ্রোতা আপনাদের রবিবারের রাতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। বুঝতেই পারছেন আমি আরজি কিবরিয়া এই মুহূর্তে আপনার সঙ্গে রয়েছে এবং আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন এবিসি রেডিও FM 89.2। যাহা বলিব সত্য বলিব শুরু হয়ে গেছে, তার মানে বুঝতেই হবে যে আজকে একজন বন্ধু এখানে লাখো মানুষের সামনে নিজের জীবনের অপরাধগুলো অকুণ্ঠ চিত্তে স্বীকার করতে যাচ্ছেন। কি তার উদ্দেশ্য, কেন স্বীকার করছেন, কোন বিবেকের তারা বোধ থেকে, সবকিছুই আমরা জানবো। বরাবরের মতোই সবকিছু থাকছে আজকের এই অনুষ্ঠানে। কিন্তু অনুষ্ঠানের শুরুতেই আমরা আর যে সুমনের কাছ থেকে জেনে নিতে চাই, কে রয়েছেন আজকে রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিবতে। রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ কেবরিয়া। আজ সত্যের মঞ্চে বসে নিজের জীবনের অপ্রিয় সত্যগুলো স্বীকার করবেন রবি। বয়স 25-26 হবে। উচ্চতা, কথা বলা, চলাফেরা সবকিছু মিলিয়ে তাকে মোটামুটি স্মার্ট বলা যেতে পারে। ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতে ভালোবাসে, কিন্তু তার স্বপ্ন পূরণ হয়েছে কিনা তা তো আপনারা জানবেনই। সবসময় চেষ্টা করে মানুষের উপকার করার, কিন্তু সে তার এই উপলব্ধিটা প্রকাশ করতে পারে না। এসব ব্যাপারে সে অনেকটা চাপা স্বভাবের। কিন্তু এই মানুষটির জীবন যেন কীভাবে এলোমেলো হয়ে গেছে, আজ তা জানতে আবারও ফিরে যাচ্ছি কিবরিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। ওকে প্রিয় শ্রোতা, আমরা জানলাম যে রবি রয়েছে আজকে আমাদের সাথে। রবি কেন আজকে যাহা বলিব সত্য বলিবতে তার জীবনের অপরাধগুলো অকুণ্ঠ চিত্তে স্বীকার করতে আসছেন সেটা আমরা জানবো। তবে তার আগে বলতে চাই, বরাবরের মতো আপনার জন্য থাকছে SMS পোল। রবির ঘটনাকে আমরা যে মুহূর্তে SMS পোলের মুখোমুখি করবো সেই মুহূর্তে আপনি আপনার মতামত জানাতে পারবেন যে রবি সত্য বলছে নাকি মিথ্যা বলছে, সেটা আপনি জানিয়ে দিতে পারবেন আপনার বিশ্বাসের জায়গা থেকে। এবং সেটা যদি মিথ্যার পার্সেন্টেজকে বেশি করে তাহলে সেই মুহূর্তে রবির বলার ক্ষমতা স্টপ হয়ে যাবে। সুতরাং বুঝতেই পারছেন SMS পোল কতটা গুরুত্বপূর্ণ আমাদের অনুষ্ঠানের ক্ষেত্রে। এবং একই সাথে আপনাকে বলতে চাই, আজকেও আমাদের সঙ্গে রয়েছেন আমাদের এক্সপার্ট প্যানেলের নিয়মিত বিশেষজ্ঞ জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। আমি প্রথমেই তার সঙ্গে একটু কথা বলতে চাই। ডক্টর তাজুল ইসলাম, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি, অনেক ধন্যবাদ আপনাকে। বরাবরের মতো আরো একটি এপিসোড আমরা করছি আপনার সঙ্গে, এবং আজকে রবির জীবনের অপ্রিয় সত্যগুলো শোনার পরে আপনি আপনার মূল্যবান মতামত জানাবেন আশা করছি। ধন্যবাদ আপনাকে। প্রিয় শ্রোতা, আমি প্রথমেই রবিকে জিজ্ঞেস করতে চাই, রবি এই ধরনের অনুষ্ঠানে আসার জন্য এবং এই ধরনের অপরাধগুলো স্বীকার করবার জন্য নিজের বিবেককে জাগাতে হয়, এবং বিবেক জাগানোর জন্য কোনো ঘটনা, কোনো ব্যক্তির সংস্পর্শ বা যে কোনো কিছু দায়ী থাকে, আপনার ক্ষেত্রে আপনার বিবেকটি আসলে জাগিয়েছে কে এই অনুষ্ঠানে আসার জন্য?
অনুষ্ঠানে আসার জন্য জাগিয়েছে আমার ওয়াইফ।
আপনার ওয়াইফ অনুষ্ঠানে আসার জন্য জাগিয়েছে?
সে মানসিকভাবে আমাকে মানে টর্চারিং করছে বেশ কিছুদিন যাবৎ, খুবই ভালো ছিল।
তার মানে কোনো একটা স্টোরি আছে যেটা আমরা ঘটনার প্রেক্ষাপটে আবিষ্কার করবো, কিন্তু আপনার ওয়াইফই মূলত আপনার বিবেককে জাগিয়েছে আজকের এই অনুষ্ঠানে এসে লাখো মানুষের সামনে কনফেস করার জন্য, তাই তো? ওকে প্রিয় শ্রোতা, আমরা দেখলাম যে রবির বিবেককে আসলে কে জাগিয়েছে, স্পেশালি তাকে আমরা থ্যাংকস জানাতে চাই, কিন্তু ঘটনাটা আসলে কি সেটা আমরা ধারাবাহিকভাবে আবিষ্কার করব। আমরা শুরু করতে চাই যাহা বলিব সত্য বলিবর মূল পর্ব। তবে তার আগে বলছি, আপনারা নিশ্চয়ই জানেন বৃহস্পতিবার রাত 11:20 প্রচারিত হচ্ছে আমার নতুন অনুষ্ঠান ডর। বাংলাদেশের বিভিন্ন হন্টেড প্লেসে গিয়ে আমরা পুরো সপ্তাহব্যাপী ধারণ করছি ভৌতিক ঘটনাগুলির বিভিন্ন এভিডেন্স নিয়ে একটি অনুষ্ঠান ডর, এবং ডর প্রচারিত হচ্ছে প্রতি বৃহস্পতিবার রাত 11:20। পুরো একটি টিম কাজ করছে ওখানে রেহান এবং সুমনের সঞ্চালনায় অন দ্য স্পট, এবং আপনারা অবশ্যই অনুষ্ঠানটির সাথে থাকবেন। যারা আছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। প্রিয় শ্রোতা, এই অনুষ্ঠানটিতে মানে আমাদের যাহা বলিব সত্য বলিবতে আসার জন্য নিয়ম হচ্ছে আপনি আমাদেরকে ফোন করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09613-892-892। আমি আবারও বলছি 09613-892-892। এখানে ফোন করার পরে আপনি নির্দেশনা অনুসরণ করে আপনার কথাগুলো রেকর্ড করবেন। ওকে, আমরা শুরু করছি রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবর মূল পর্ব। হ্যাঁ রবি, আপনি শুরু করুন, একেবারে ব্যাকগ্রাউন্ড থেকে আমরা শুরু করতে চাই, আপনার শৈশব থেকেই আপনি শুরু করতে পারেন।
আমার একবারে ছোটবেলার থেকেই আমি বলছি, যখন আমার বয়স মোটামুটি 1-2 বছর তখন তো আমি বুঝি না, জানিও না, তো আমার মুখে শোনা ওনার সে কথা বলুন। এখনো আমার চোখ দিয়ে পানি বের হয় সে কথা কেউ শুনলে। অবশ্য তার পিছনে ছিল আমার বাবা, সে মানে আমার যখন 2 বছর বয়স সে তখন বিয়ে করে, মাকে রেখে উনি আবার বিয়ে করে। বিয়ে করার পর মানে আমার আম্মু অনেক কান্নাকাটি করতো, তো আস্তে আস্তে যখন বড় হলাম তখন মানে বুঝতে পারলাম না যে জিনিসটা কি হচ্ছে।
তখন কত বছর বয়স?
তখন 7 বছর বয়স।
কয় ভাই বোন ছিলেন আপনারা?
তো আমরা বোন 3টা আর 4 ভাই।
আপনি কি সবার বড় ছিলেন?
না, আমি সবার ছোট।
সবার ছোট ছিলেন। ওই অবস্থায় আপনার বাবা আরেকজনকে বিয়ে করলেন, তাই তো? ওকে।
তো আমাদের 6 বছরের ভিতরে কোনো যোগাযোগ রাখে নেই আমাদের সাথে। তো আমি খুব কান্নাকাটি করতো, বড় ভাইয়ের উপরে সংসার অনেক কষ্ট করে আমাদের নিয়ে বড় কষ্ট, মানে পিতৃ তুলো তো সেটা অবশ্যই, তো অনেক কষ্ট আমাদের জন্য, অনেক মানে অসম। কোনো ভাই তার এতগুলো ভাই বোনকে মানে এরকম ভাবে মানে বড় করে।
ওকে, কি করতো আপনার বাবা? কি করতো?
তার বিজনেসটা ছিল গার্মেন্টস।
গার্মেন্টসের বিজনেস করতো? ওকে। তার মানে কি আপনারা আর্থিকভাবে সচ্ছল ছিলেন?
আর্থিকভাবে সচ্ছল ছিলাম।
ওকে।
তো আমার আম্মু তার গহনাঘাটি বিক্রি করে একটা জমি কিনে, সেই জমিতে মানে আমরা এখনো বসবাস করতেছি। তো তখন 15-16 বছর আগে একটা গার্মেন্টস কিনে আমার আব্বু পার্টনারে। তো পার্টনারে গার্মেন্টস কেনার পর তার বন্ধু সেও মানে ফর্ক ছিল আর পার্টনারের সাথে জড়িত ছিল মানে আমার স্বপ্ন, সে প্ল্যানিং করে মানে সেটা মানে আত্মসাত করে, কারণ তার যে বিজনেসটা আছে সেটা মানে সে নিয়ে।
ওকে।
তো তখন আব্বু আবার আসতো বাসায়,
মানে আপনাদের সাথে যোগাযোগ,
আমাদের সাথে আবার যোগাযোগ হয় 6 বছর পর। তো যোগাযোগ হওয়ার পরে মানে এগুলো আস্তে আস্তে যখন আমার বয়স বড় হতে লাগলাম, তো তখন থেকে মানে এটা ঘৃণা বা এরকম কিছু নিয়ে বড় হয়েছি। আব্বুকে অনেক ঘৃণা করতাম, তো কখনো দেখতে পারতাম না, তো অনেক আদর করতো আমাদের আব্বু, অনেক আদর করতো আমাদের, কিন্তু কখনো বুঝতে দিত না জিনিসগুলো কি হচ্ছে। তারপর আস্তে আস্তে যখন আমার বয়স 14 বছর পাড়া দেয় তখন আমি উচ্চতা থেকে মাদ্রাসায় পড়াশোনা, তো ক্লাস 9 থেকে মাদ্রাসায়, তো ওখান থেকে ক্লাস 9 থেকে আমার ফ্রেন্ড ছিল ছোটবেলা, তো ফ্রেন্ডের নাম হচ্ছে ইমারত।
ইমারত?
ইমারত।
ওকে।
তো ওর বোন অনেক ছোট দেখছি, তো ওই যে এত বড় হয়ে গেছে মানে আমি জানতাম না, আর ওই যে ওই বোন সেটা আমি জানতাম না।
ওকে।
তো ওকে দেখে আমার পছন্দ হয়ে যায়, তখন ওকে প্রপোজ করি, রাজি হয় না। তো তারপর মানে আমি পড়াশোনা বাদ দিয়ে আমি 6 মাসের মতো মানে বাসায় বসেছিলাম। পরে আমি বললাম যে আমি স্কুলে ভর্তি হবো। স্কুলে ভর্তি হওয়ার মধ্যে কারণ ছিল একটাই যে ওই প্রাইমারি স্কুলে ক্লাস পড়ে পড়ে তো বকস থাকে
ওর বোন।
হ্যাঁ।
কি নাম ছিল ওর বোন?
ওর বোনের নাম ছিল রোকসানা।
রোকসানা। প্রেমে পড়া বলতে আপনি যেটা বলছিলেন যে ও বোনের প্রেমে পড়ে গিয়েছে, তাই তো? প্রেমে পড়া মানে কি দেখার সঙ্গে সঙ্গে প্রেমে পড়ে গেল?
ওকে মানে ফার্স্ট দেখা হয় কোপানিদের সঙ্গে, তখন আমার মেজ বোনের বিয়ে, এভাবে দেখা মানে ওদের ওদিকে বিয়ে হয়েছে, এভাবে যাতায়াত ছিল মানে ভালো। পরে একদিন হঠাৎ করে মানে কোপানিদের সঙ্গে মানে দেখা ওর সাথে, তো দেখে আমার মানে ওকে খুব পছন্দ হয়ে যায়। পছন্দ হয়ে যাওয়ার পর থেকে মানে ওর সাথে কীভাবে প্রেম করবো একটা প্ল্যানিং করো, কীভাবে প্রেম করো মানে মনের ভিতর থেকে মানে অন্যরকম একটা অনুভূতি ছিল আমার। তো ক্লাস 4 ভর্তি হলাম মাদ্রাসা ছেড়ে, আমি ক্লাস 4 থেকেই মানে আবো ওকে মানে ডিস্টার্ব করা শুরু করলাম।
একই ক্লাসে?
একই ক্লাস।
মানে 9 থেকে ক্লাস 4?
9 থেকে ক্লাস 4।
5 বছর গ্যাপ দিয়ে আপনার ফ্যামিলি থেকে সেটা মানলো?
সেটা মানেনি, কিন্তু আমি জোরজবস্ত ভাবে মানে কাপ ধরের মাধ্যমে মানে জিনিসটা করি।
আর ওর বড় ভাই তো আপনার বন্ধু ছিল?
হ্যাঁ। তখন আমি জানতাম না,
তখনও আপনি জানেন না যে ওই মেয়েটা বড় ভাই হচ্ছে আপনার ফ্রেন্ড?
হ্যাঁ।
ওকে ওকে।
খুব ঘনিষ্ঠ ফ্রেন্ড মানে,
কিন্তু আপনি জানতেন না?
জানতাম না।
ওকে ফাইন।
তো ওখান থেকেই মানে ওর সাথে মানে এইভাবে হয়। তারপরে ওই বিচার দিতে যেতে মানে হেফারি কাছে প্রতিদিন বিচার দিই, আমি প্রতিদিন এইভাবে চালাতাম। পরে লাস্ট মুহূর্তে মানে আমাকে আমার প্রেমিক পড়ে যায়, তো ঠিক আছে আমি আপনার সাথে তুমি কজন রাজি, তো আমাকে বিয়ে করতে হবে
ক্লাস 4-এর একটা মেয়ে।
হ্যাঁ, বিয়ে করতে হবে 6 মাসে। এই প্রস্তাবটা আমি মেনে নিলাম যে হ্যাঁ আমি তোমাকে বিয়ে করি। তো এইভাবে অনেকদিন চলার পর ওরা হঠাৎ করে মানে ওর সাথে কথা বলা বন্ধ হয়ে যায়, এমন প্রেম করতে মানে এটা মানে অবিশ্বাস্য। একদিন বা এক মুহূর্ত এক মিনিটের জন্য যদি আমি ওর সাথে কথা না বলতাম তাহলে আমার জন্য পাগল হয়ে যেত। তো হঠাৎ করে মানে মোটামুটি 3-4 মাস পর মানে হঠাৎ করে যোগাযোগ একটু বিচ্ছিন্ন দিকে ছিল, মানে ওর বড় ভাই মানে ওকে শাসন করে জিনিসটা জানাজানি হয়ে যেতেছে। তো উনি আমার সাথে দেখা করে না, কথা বলে না, আমার খুব ভালো লাগতেছিল। তো ওদের ওদিকে যাইতাম, তো আমাদের ওদিকে জমি কবলে চল।
আচ্ছা আচ্ছা।
তো ওদের বাড়ির নামায় মানে অনেক জমি আছে, তো প্রতিটি জায়গায় প্রত্যেকটা দিন দেখা করার জন্য শুধু মানে একটা নজর দেখবো এই জন্য চাইতাম। তো মানে সত্যি মানে আস্তে মানে অনেকভাবে অনেক কিছু হয়ে যায়। তো ওখান থেকে মানে আমি শুরু করি যে মানে ফিজিক্যালি রিলেশনের দিকে।
আপনি 14 বছর বয়সে আপনি এগুলো সম্পর্কে আপনার কোন আইডিয়া ছিল, কেউ আপনাকে কিছু বলেছে?
না,
জানতেন আপনি এগুলো সম্পর্কে?
জানতাম না অবশ্য, মানে নিজের আবেগ থেকে মানে এগুলো ছিল।
আপনার মাথার মধ্যে এই ধরনের প্ল্যান কিভাবে আসলো যে আপনি চকে যান, একটা নির্জন জায়গাতে যান?
চলে আসলো কারণ মানে অনেকের মুখে শুনছিলাম যে মানে এগুলো বললে মানে পাওয়া যায় কিছু, মানে আমাদের ফ্রেন্ড
পাওয়া যায় বলে
ওকে মানে পাবো আমি নিশ্চিত, ঠিক আছে, মানে এইটার জন্য ওই আমাকে আমাকে বিয়ে করবে।
ও, সেই জন্য আপনি এই কাজটা ওর সাথে করার চিন্তা ভাবনা করেছেন?
এই জন্য ওর সাথে এই কাজটা করার চিন্তা।
ওকে, দিস ইজ দ্য পয়েন্ট। ওকে, তারপর
মানে মোটামুটি মানে পছন্দ বা এইসব দেখালাম বললো যে সেটা আমার বোন, তুই আমার বোন মানে তোর বোন, তুই ওর সাথে কিভাবে মানে এই সমস্ত রিলেশন রাখিস? আমি জানতাম না যে তোর বোন, যে জানতাম তাহলে আমি সেদিকে একদম আগাতাম না। বললো যে যা হয়েছে মুখেই সরি, তো ভালোবাসছি কত ভালোবাসা, এখন ভালোবাসা কিছু বুঝলামই না, দেখলামই না, এখন যদি আমি মাছ পথে থেকে ছেড়ে দিই তাহলে কি কি করে হবে? তো ওর সাথে আমার এইভাবে ঝগড়া হয়ে গেলে তো আমার বাড়ির সাথেই ওই আসলো। তারপর ওখান থেকে মানে আমার বাসা আর স্কুল কলেজ সব এক এক জায়গায় একই স্থানে। তো বাসা থেকে মানে এই বাস নিয়ে আসছিলাম, তো ওকে মারবো, তো আর ফ্রেন্ডদের ফোন দিচ্ছি যে ওকে মারবো, ভাইয়ের মারবো। তো দাবার খেয়ে পরে ওই চলে যায়, তো ঢাকা চলে আসে গ্রাম থেকে। তো ওখান থেকে মানে অবশ্য তার যোগাযোগ হয় না, পরে মানে মাঝে মধ্যেই লন্ড আমাকে মানে চেক করায়
ভাই,
হ্যাঁ মীর ভাই, তখন ওর সাথে মানে আমার
তখন আর বন্ধু লাগে পুরো শত্রুতে সম্পর্ক হয়ে গেছে,
ক্লোজ ফ্রেন্ড থেকে মানে বন্ধু এই শত্রুর দিকে চলে যায়। তো ওইভাবে আস্তে আস্তে যাওয়ার পর প্রায় যখন আমার বয়স 16 বছর, 2 বছর মানে অলরেডি গেম রানিং চলছে, তো হঠাৎ করে মানে আমাকে বললো যে এসে মানে বলতেছে যে তুই আমাকে বিয়ে করবো। আমি অবাক হয়ে যাই, 6 মাসের কথা বলছি, 2 বছর পর হয়েছে বিয়ে কথা বলে নি, ও অবশ্য এখন কি সেজন্য বিয়ে কথা বলছে? আমার প্ল্যানিং ছিল আমি আজকে রাজি হয়েছি এই কারণেই, 6 মাসের কথা বললে মানে ওটাকে আমি আরো 6 বছরের দিকে নিয়ে যেতে পারি, এইভাবে আমার একটা প্ল্যান আছে, আমি নিজে বাড়িতে দাঁড়াবো।
ওকে, ততদিনে কি আপনার বন্ধুদের প্ররোচনায় আপনি ওই কাজটা করে ফেলেছেন?
হ্যাঁ, ওই কাজটা মানে মাঝে মাঝে করছেন,
তখন রেগুলারলি আপনারা করছেন এই কাজ?
হ্যাঁ, রেগুলারলি।
ওকে, তারপর কি হলো? আপনি আপনাকে যখন বলছে বিয়ে করেছেন, তারপর
ওখান থেকে মানে আমাকে এই কথা বলার পর আমি অবাক হয়ে যাই, হঠাৎ তুমি এতদিন তোর এই কথা বলতেছো যে বিয়ে করবা, আমার বিয়ে ঠিক করতেছে বসায় তুই কি বল, তোমার বিয়ে ঠিক করতেছে, আমি এখনো কোনো কাজে যাইনি, তুমি বিয়েটা ক্যান্সেল করো, তুইবার ওই অনেকগুলো বিয়ে ক্যান্সেল করছো, মানে আমার জন্য মানে অত বিয়ে দিয়ে চাই ওর কোন থেকে মানে আমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে, মানে ওই ওই চিন্তার চালাম যে সিমে আমি আমরা কথা বলতাম। আর আমার বড়ের কথা বলছিলাম সেই লোক নাকি তো মানে আমাদের গ্রামে টেলিফোন পাওয়া যাবে, তারপর মানে মোবাইল যখন আসে তো মোবাইল দিয়ে আমি ওকে একটা গিফট করি, মোবাইল থেকে মানে একটা সিমও দিয়েছিলাম, তো সেটা দিয়ে কথা বলতাম, ক্যাসেটের দোকান ছিল মাঝে মাঝে ক্যাসেট দিয়ে দিতাম। তো ওইভাবে মোটামুটি ভাইয়ার ভালো লস করছি, তখন
মেয়েটার নাম পেছনে কি ছিল বলছিলেন?
রোকসানা।
রোকসানা, ওকে।
তো এই সব কিছু মানে ভেঙে ফেলা।
কি ভেঙে ফেলা?
আমি যতদূর শুনছি মানে ভেঙে ফেলা।
কি রোকসানা?
রোকসানা
কেন ভেঙে ফেললো?
কেন ভেঙে ফেললো? উনি আমার সাথে সম্পর্ক খারাপ না আসলে সেটা না, ওর এই মোবাইলটা ভেঙে ফেলে ওর বড় ভাই মানে আমাকে শোনানো হয়েছে ওই ভেঙে।
ওকে,
তো আমার সাথে সম্পর্ক রাখতে চাই।
এই কথাটা আপনাকে কি শুনেছে?
এই কথাটা শুনেছে ওর এক বান্ধবী।
সেখান
থেকে আমাদের সম্পর্ক বিচ্ছিন্ন দিকে চলে যায়, তো মাঝে মধ্যে এইভাবে দেখা হতো কোনো কথা হতো না, আরো 3 বছর চলে যায়, মোটামুটি 3 বছর প্রেমের 3 বছর হয়ে যায়। আমি বললাম যে একদিন জোর করে রাস্তার মধ্যে দাঁড় করাইছিলাম, যে বললাম তুমি কি আমাকে চাও না? কয় না আমি আপনাকে চাই। হঠাৎ তুমি আমাকে আপনি করে বলতেছো, এই ছিল কি তোমার ভালোবাসা? বলতেছে যেই ছিল, আমি তোমার সাথে টাইম পাস করছি, এছাড়া কিচ্ছু না, তুমি টাইম পাস করছো তাহলে ওগুলো কি ছিল? সেগুলো নাটক, খুবই
স্বাভাবিক, ছোটবেলা একটা এই ধরনের ঘটনা ঘটছে, সেটা বুঝে হোক না বুঝে হোক এটা ঘটছে, এবং এই সময়টাতে অভিভাবকের শাসন বলুন বা যে কোনো ধরনের গাইডেন্স বলুন সেটা মন মানসিকতাকে পরিবর্তন করে দেবে, এটাই স্বাভাবিক। প্রিয় শ্রোতা, আমরা সবসময় একটা কথা আপনাদেরকে বলি, যা ঘটে সেটাই আমরা এখানে তুলে ধরি, আপনার জাস্টিফিকেশনের জায়গা থেকে পুরো ঘটনাকে বিচার করার সুযোগ হচ্ছে একেবারে ঘটনার শেষে গিয়ে। আর সবসময় আমরা একটা কথা বলে থাকি, লাইফ ইজ মোর দ্যান ড্রামা, সুতরাং জীবনে অঙ্কের মতো ইকুয়েশনে সবসময় লজিকের জায়গাটা থেকে সবকিছু ঘটবে এমন কোনো কথা নেই। বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছে যে ক্লাস ফোর এর একটা মেয়ে এবং সেখানে 14 বছরের একটা ছেলের সাথে এইভাবে ফিজিক্যাল রিলেশনশিপ, তাও গ্রামের মতো এরকম একটা জায়গাতে কন্টিনিউয়াসলি, এবং সেটাকে তারা প্রেম ভাবছে না কি ভাবছে, এবং সেই সম্পর্ক টেনে নিয়ে যাচ্ছে 2-3 বছর যাবৎ, এবং তারপরে অজ্ঞাত কোনো কারণে সেই সম্পর্ক এখন আর নেই। হোয়াট এভার ইট ইজ, আমরা সামনের দিকে এগোতে চাই। তারপর
মানে ওকে বলি আমি যে তুমি আমাকে মানে ভুলে গেলে বা আমি তোমাকে ভুলে গেলাম, তো তোমার জন্য আমার তো আর সারা জীবন করার জন্য খোলা, আর আমি একসাথে প্রেম না করে আমি বিয়ে করবো না, যে কি করলো আমাকে, যে আমাকে ধোকা দিল, আজ থেকে আমি মেয়েদের ধোকা দিল। তো ওখান থেকেই মানে আমি শুরু করি যে আমার জীবনের ভালোবাসা কিভাবে প্রেম করা যায়।
মানে ভালোবাসা মানে আমি একটু ক্লিয়ারলি জানতে চাচ্ছি যে যখন আপনাকে মেয়েটা এই ধরনের কথা বললো তখন আপনি সিগারেট খাওয়া শুরু করলেন এবং একসাথে কি একটা প্ল্যান করলেন যে
101টা প্রেম করবো,
কি করবেন?
101টা প্রেম করে তারপর বিয়ে করবো।
101টা কেন করবেন? 101টার সাথে কি সম্পর্ক?
101টা না করে আমি বিয়ে করবো না কখনো,
মানে এই 101টাই কেন?
এইটাই আমার
প্রিয় শ্রোতা, বিরতির ঘন্টা বেজে গেছে, আমরা আজকে যেই জায়গাটি থেকে মানে রবিকে উপস্থাপন করছি, আমরা অনেক জায়গাতে স্পিচলেস হয়ে যাব তার জীবনের যে অপ্রিয় কথাগুলো অপরাধগুলো এখানে প্রকাশিত হবে সেগুলো জেনে। আশা করছি আমাদের সাথে থাকবেন, মাত্র 3 মিনিটের বিজ্ঞাপন বিরতি নিচ্ছি, 3 মিনিট পরে আবারও ফিরে আসবো রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিবতে। আর একই সাথে আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, এই অনুষ্ঠানে এসে যারা কনফেস করতে চান তাদের জন্য নিয়ম হচ্ছে আপনারা আমাদেরকে ফোন করে দেন, আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। ফিরছি ঠিক 3 মিনিট পর। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োর সেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিং জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োর সেলফ। 89.2 3 মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিবতে। আমি আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আপনারা শুনছেন বাংলাদেশের রেডিওর ইতিহাসে সবচাইতে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, ABC রেডিও FM 89.2। ওকে, আমরা আবারও ফিরছি রবির কাছে। হ্যাঁ রবি, সংকল্প করলেন 101টা মেয়ের সাথে আপনি অনৈতিক কাজ করবেন বা অবৈধ কাজ করবেন, তারপরে আপনি ভালো হবেন, শুনি তারপর।
পিছনে আমি একটা কথা বলে গেছিলাম, তো ওকে আমি মাঝে মাঝে একটা ছেলের সাথে ঘুরতে দেখতাম, তো আমার খুব রাগ হতো যখন আমি মেয়ে ফেলি কেন অস্টে ফেল, এরকম মাঝে মধ্যে একটা রিয়াকশন করে মানে হঠাৎ করে আমরা রাস্তা দাঁড়িয়ে করে ওই 101 কথা বলি। তো তারপর থেকে মানে আমার শুরু হয় যে জিত, আমার লক্ষ্য ছিল একটাই যে আমি কীভাবে প্রেম করবো, আমার উদ্দেশ্য ছিল এটাই, যেই কাজই করুক আমি শুধু এটাই ছিল উদ্দেশ্য। তো বাসায় আমি বলি তখন বিয়ে যে আমার বিয়ে করব, বলতেছে তোর আরো 3-4টা ভাই আছে।
বিয়ে করবেন মানে? ঠিক বুঝলাম,
ওকে বিয়ে করবো।
কাকে বিয়ে করবো?
রোকসানা।
রোকসানাকে বিয়ে করবেন? রোকসানার কাছ থেকে তুমি প্রত্যাখ্যাত হয়ে গেলেন, তখন আপনি সংকল্প করে ফেলেন?
না মানে তখন আমি বাসায় যে মানে এটা মানে বলতেছি
যে তারপরেও পাওয়ার একটা ইচ্ছা আছে,
তারপরও পাওয়ার একটা ইচ্ছা আছে। বাসা থেকে মানে বললো যে যদি ওই মেয়ের সামনে যাস তাহলে মানে আমার আসল পাড়া দিয়ে যাবে, আমার আসল মানে যদি খেয়ে।
ওকে, মা বলে কথা, মা পছন্দ করতো না?
মা পছন্দ করতো না, ওকে মাঝে মাঝে বাসায় নিয়ে আসতাম আমি, আর ওটা পছন্দ করতো না মানে তারপর থেকে মানে আরো এইভাবে বলে দেয় যে তুই আমার যদি আমার যাস সেটা আমার আসলে করতে যাবে। তো সেখান থেকে আমি আর কি করতে পারিনি, তো ওকে মানে এখন আমার ভালোবাসার সেই জায়গাটা আমি ওরে বসায় রাখি এখনো পর্যন্ত। তারপর থেকে মানে আমার শো হয়, তো ফার্স্ট আমি কাজে গেছিলাম, মাথা থেকে আর্ট করে চলে গেছিলাম, গেছিলাম ওর নাটক।
ওকে,
তো সেখানে চলে যাওয়ার পর ওখানে একটা মেয়ের সাথে দেখা হয়, তো মেয়েটা ওই গ্রামেরই, মেয়েটা তো পড়তো ক্লাস 8-এ।
নাটোরে কেন গেলেন? কার কাছে?
ফ্রেন্ড ছিল ওরা মানে নাটোর চলে গেছে।
নাটোরে কি কি করতো সে?
মানে অল ফ্যামিলি চলে গেছে।
ওকে,
অল ফ্যামিলি চলে যায় মানে ওখানে থাকবে, ওখানে ওরা বসবাস করবে। তো ওরা ফোন দিলাম যে আমি আসতেছি, আমার একটা যে কোনো একটা কাজ দে, যে কোনো কাজ একটা আমি করবো। তো ওখানে গিয়ে আমি পেন্টিং এর কাজ করি, বিলিং পেন্টিং। তো এক বাসায় যখন গেলাম তখন জমির সাথে আমার পরিচয় হয়, রং করতে করতে মানে পেন্টিং করতে করতে মানে একটা ওভার ইমেজের সাথে মানে সম্পর্ক হয়ে যায়। তো ওখান থেকে আমি মানে ওই দিকে চলে যাই, রেলিশনার দিকে চলে
যাই। মানে আমি ঠিক বুঝলাম না, একটু জাস্ট একটু সামারিটা জানতে চাই যে আপনি ওখানে গিয়ে রং মিস্ত্রির কাজ করেন, তো রং মিস্ত্রির কাজ করতে গিয়ে কোন একটা মেয়ের সাথে আপনার পরিচিত হয়? কোন মেয়েটা যাদের বাড়িতে রং করছিলেন তাদের, নাকি আশেপাশের কোন একটা?
না না, যার যে বাসে রং করছিলাম সে বাসে।
কিভাবে সম্পর্কটা হয় আপনার সঙ্গে?
তো মানে আমার জানি না মানে কি জানি বলো মানে সেটাকে মানে চোখটা মানে আমার অন্যরকম, মানে কোনো মেয়ের দিকে তাকালে
হেডলাইটের মতো করে আপনি তাকিয়েছিলেন।
তারপর থেকে মানে আমার সরাসরি বলে যে আপনি তোমার ভালোবাসেন, আমি বললাম যে আচ্ছা আমার মধ্যে কি এমন আছে যে আমি কিছু বললাম না অথচ আপনি আমাকে এরকম একটা অফার করবেন, আমাকে চিনেন না, তাই ভালোবাসা আসছে মনের মধ্যে থেকে, আর সে ভালোবাসাটাই আমি আপনাকে পাচ্ছি। যতই দেখতেছি ততই আমি আরো ঘুমাতে পারতেছিলাম। তো সে মেয়েটা এইভাবে একটা কথা বলবো, তো ওর সাথে এইভাবে আস্তে আস্তে রিলেশন হয়েছে। তো ওখান থেকে মানে মেয়ের সামনে প্রথম ধাপ শুরু হয়। তো ওখান থেকে মানে ওই দিকে চলে যায় মানে ফের দিকে রিলেশনের দিকে চলে যায়। তো মোটামুটি এগারো দিনের মতো, তো ওখান থেকে পনেরো দিন দিন আমি চলে আসি নাটোরে। তখন আমার পনেরো দিন হয়ে গেছে, আমাদের চলে আসি থাকি কাঁচপুর। কাঁচপুর এসে ঠিক এরকম একটা কাজ, তো ওখানে এসে টার্চে কাজ, টার্চে গর্ব নেয় না ওগুলি কাজ করতাম। তো মোটামুটি ওয়ার্লিং জানতাম। তো ওখানে মানে এক ফ্রেন্ডের সাথে পরিচয় হয়েছিল, তো ওর সাথে মানে কাজ করতাম। তো এক গার্মেন্টসের মেয়ে, সে নতুন নিয়োগ করত ওই জায়গায় নতুন। তো ওর বাড়ি ওখানে, তো মানে খুব গরিব, অত সচ্ছল না। তো ওর সাথে আমার রিলেশন হয়ে যায় এইভাবে, মানে একে পর এক রিলেশনের দিকে জড়া যায়। আজকে এখানে, কালকে ওখানে, মানে অনেক দিকে চলে যায়। তারপর মানে কাজ পেলাম স্টুডিওতে ভিডিও। তো একজন লোকের সাথে মানে ভালোভাবে আমার একটা পরিচয় হয়ে যায়। সে বলতেছে যে এই কাজ করো, তোমার মানায় না, তুমি আমাদের সাথে আসো, মোটামুটি তোমাকে এখন হাত খরচ দেওয়া হবে, খাওয়া দাওয়া আমাদের এখানে করবে, আর আমাদের সাথে থাকবে। আমার চোখে ইটা ইটা ছিল এরকম, যেটা একবার দেখতাম যে শুধু একটা মানুষের ফেস আঁকাইতে পারি না আমি, শুধু আর নাহলে ছবি করতে পারি, আর এরকম একটা মানে আমার আর্ট ছিল চোখে। তারপর থেকে মানে তিন দিনের মাথায় মানে আমি কাজটা মাথায় আমার ধরে ফেলি। তার মানে একটা প্রথম করার পর মানে একটা বিয়ে তো তিন দিন, এটা করার পর থেকে মানে আমি আবার ভিডিও লাইনে চলে আসি। সেখান থেকে মানে আমার জীবনযাত্রা প্রেমের দিকে চলে আসে।
প্রেমের দিকে মানে কি বুঝলাম?
মানে আমার ইচ্ছে ছিল তো এরকমই একটা কিছু,
মানে আমি যখন, হ্যাঁ প্রেম তো আলটিমেটলি না, আপনার কাজ ইচ্ছা ছিল অনৈতিক কাজগুলো করবেন আপনি, এবং আপনি যে পেশাতে চলে গেলেন সেই পেশার জায়গা থেকে জিনিসটা অনেক সহজ হবে, আপনি সেটা বলতে চাচ্ছেন, তাই তো? প্রিয় শ্রোতা, আমরা এখানে একটা বিষয় নোট করতে চাই, যেরকম যারা এখানে বলতে আসে দেয়ানন্দ পারফর্মার, তারা তাদের মতো করে বলে, অনেক সময় তারা আনইজি ফিল করে, অনেক সময় তারা অনেক বেশি টেন্স থাকে এবং একই সাথে নার্ভাস থাকে। তো সব কিছু মিলিয়ে হয়তো নিজেকে এক্সপ্রেস করার জায়গাটা অনেক সময় একেবারে হান্ড্রেডে হান্ড্রেড হয় না। সেই জায়গাটিতে একজন সঞ্চালকের ভূমিকায় আমি থাকি এবং বোঝার
যেতাম। তো প্রথম বিয়ে বসায় যে তিনটা প্রেম করছি এক বসায়, একই মানে ওরা আত্মীয়, মানে খালাতো বোন, তিন বোনের সাথে আমি প্রেমের অফার করি,
মানে আপনাকে অফার করে,
আমাকে অফার করে। আমি এ পর্যন্ত খুব হলে বড় দশটা মানে মেয়েকে আমি নিজে অফার করছি,
এছাড়া বাকি সবাই আপনাকে অফার করে,
আর এছাড়া বাকি সবাই আমাকে অফার করে।
ওকে ওকে,
আর আমি তাকাই তো মই ভাবি সাউন্ড ছিল অন্যরকম।
ওকে,
তো সেখান থেকে মানে তিনটা প্রেম করি ওখানে। তো ওখান থেকে করার পর মানে প্রত্যেকটা মানে প্রোগ্রামে গিয়েই যদি মেয়ে থাকে তাহলে আমি ওকে ওর সাথে প্রেম করবো, যদি ওর সাথে কেউ প্রেম করে থাকে সেটা মানে রিমুভ করে মানে আমার সাথে প্রেম করবো। তো এরকম মানে দিকে চলে গেলাম। তো একটা না প্রোগ্রামে গেলাম, সেটা হলো নোয়াখালী লক্ষ্মীপুর। তো সেখান থেকে মানে কামড়ে এসেছে, নাম হলো ওর আনিকা। তো মেয়েটা খুব ভালো ছিল, এক বাপে এক মেয়ে। মেয়ের বাপের হলো সিঙ্গাপুর বিজনেস, ভাষার অবস্থা খুব সিরিয়াস, মানে না মানে বলার মতো না, মানে খুবই অবস্থা ভালো। মানে দশটা গ্রামের মধ্যে একটা মানে একজন আছে। তো ওখানে ইয়ে কাজ করলাম, মানে আমি ইচ্ছে করে থাকলাম মানে সব জায়গায় থাকি তিন দিন, ওখানে আমি একদিন বেশি করি চার দিন। তো সেখান থেকে
কি কাজ ছিল আপনার ওখানে?
অনেক গভীরে দিকে চলে যায় সম্পর্কটা। সব মেয়েদের সাথে মানে মোটামুটি 10 দিন 15 দিন কি এক মাস এ বেশি প্রেম করিনি। তো ওর সাথে মোটামুটি 2 মাস চলে যায়। তো আমাকে খুব ভালোবাসতো, আর মাঝে মাঝে মানে টাকা নিতাম ওর কাছে, 5,000 4,000 10,000 মানে এরকম টাকা নিতাম, প্রায় 30,000-40,000 টাকা মতো হাতে নিচ্ছি। তো তার সময় আমাকে বলতেছে তুমি এই কাজ ফেরে ভালো হয়ে যাবে, কাজটা ফেরে তুমি অন্য কোনো কাজ তো তোমাকে আমি হেল্প করবো, যত টাকা লাগবে বাইরে যাবো তুমি তোমাকে আমি বাইরে বাড়াবো। আমি বললাম যে ঠিক আছে মানে দেখবো চেষ্টা করে। তো আমি সব প্রোগ্রামে চলে যাই, আর প্রোগ্রামে যাওয়ার পর আমি প্রোগ্রাম থেকে তারা আসা যাবো না, যে একটা প্রোগ্রামে এই দুজন মানুষই যাই। তো আমরা ওই প্রোগ্রামটা গেলাম হলো কুষ্টিয়া। তো সেই প্রোগ্রামটা থেকে মানে আমি আসতে পারিনি। তো আমার বলতেছে যে আমার বিয়ে ঠিক হয়নি, তোমার কালকে তো দেখা তুমি আসো। আমি ওদিনকেই মানে গিয়েছিলাম কুষ্টিয়া প্রোগ্রামে, নতুন প্রোগ্রামে গিয়ে। তো উনি আমাকে বলতেছে যে আমার কালকে গেলে তুমি আসতে আসো, যে আমি তো প্রোগ্রামে আসি আমি আসতে পারি। অনেকবার ফোন করছে, পরে লাস্ট মন্থ আমি ফোনটা অফ করছি।
প্রথম কথা হচ্ছে যে মেয়েটার সাথে আপনার কথা দেওয়া নেওয়া হয়ে গেল, সেই মেয়েটা তো আপনাকে চিনতে না, ভিডিও করতে গিয়ে আপনার সঙ্গে পরিচয়, রাইট? কতদিনের সম্পর্ক আপনাদের?
মোটামুটি 2-2.5 মাস।
2-2.5 মাস। এই 2-2.5 মাসে তার সাথে আপনার সম্পর্কটা কেমন ছিল?
তাদের সম্পর্কটা খুব গভীরে দিকে চলে গেছে। মাঝে মধ্যে আমি এক সপ্তাহ 2 সপ্তাহ পরে মানে আমি ওদের ওদিকে যাই,
গিয়ে
এর সাথে কথা বলতাম, এদিক ওদিক যেতাম, ঘুরতাম।
আর
এরকমটাই হতো আমার ক্ষেত্রে, বেশি একটা হতো। ওর ক্ষেত্রে মানে আরো সহজ হতো, মানে নানু বাসা থেকে আমার খুব আদর করতো না। আমি যেতাম ওর সাথে মানে কখনো
নানু বাসা থেকে আদর করতো, মানে আপনার ফ্যামিলি সম্পর্কে তারা জানতো
না? তারা জানতো না, শুধু জানতো যে আমার বাসা ঢাকা। এই প্রশ্ন
ঢাকা, আপনার বাসা কি ঢাকাই ছিল?
আমার বাসা ঢাকাই ছিল, শুধু এটুকু জানতো। আমার ঠিকানা ছিল মানে রং ঠিকানা ছিল, রাইট ঠিকানা দিয়ে যদি কখনো আমার বাসায় চলে আসে, এই জন্য আমি রাত ঠিকানা দিইনি। তারপর মানে এগুলো মানে যাইতাম, নানু বাসায় যেতাম। তো এইভাবে হওয়ার পর ওই ত্যাগ নিত, আর এইটা শুনি মানে ওর বাবা মা মানে বাবা তো বাহির থাকে, তো মা বিয়ে ঠিক করছে
তার সাথে,
মানে ওদের আত্মীয়র সাথে। কেমন আত্মীয় তাদেরই না,
প্রেগনেন্ট কি কার দ্বারা হয়েছে সেটা ওর মা জানতে চাইনি,
জানতে চাইছে পরে আমার কথা বলতে পারে। আমার ঠিকানা আসছে, আমি তো আমার রং ঠিকানা সেখানে ঠিকানা আসছে আমার পায়নি।
ওকে ওকে।
তো সেখানে আমাকে না পাওয়াতে পরে আমার মানে জোর করে বিয়েটা ঠিক করে ফেলে। তো যে ঠিকানা দিয়ে মানে
প্রেগনেন্সি ব্যাপারটা কি গোপন করেছিল তার ফ্যামিলি, যার সঙ্গে বিয়ে ঠিক করেছে, আপনার জানা আছে কিনা? কি করেছিল, গোপন করেছিল?
সেটা গোপন করেছিল, যার সাথে বিয়ে ঠিক করেছে তার সাথে তাকে গোপন করছিল। তারপর মানে ওরা আসে মানে আমার বাসার জায়গা দেখে যায়, দেখে যায় একটা বস্তির বিষয়, আসলে আমি ওখানে থাকি না, একটা রং ঠিকানা দিয়ে নারিন্দা হলুদ মস্তি।
ওকে।
তো এখানে একটা ঠিকানা,
কি নাম ছিল মেয়েটার?
তার নাম ছিল আনিকা।
কোথায় থাকতো?
লক্ষ্মীপুর নোয়াখালী।
লক্ষ্মীপুর নোয়াখালী গ্রামের নাম?
গ্রামের নাম ওখানে মানে লক্ষ্মীপুর থানাটা আছে না,
কোপারি,
মানে কোপারি থানার সাথে।
ওকে। বাবা কোন দেশে থাকতো?
সিঙ্গাপুর।
সিঙ্গাপুর। ওকে। কয় ভাই বোন ছিল তারা?
একাই ছিল।
ও একাই ছিল, আচ্ছা। তারপর?
তারপর মানে ওখান থেকে মানে আমাকে খুঁজে পায় না, পরে মোবাইলটা বন্ধ করে ফেলি। আমি তো ওখানে গিয়ে আমার বলতে আমি বিয়ে ঠিক করে ফেলেছি, তাড়াতাড়ি আসো। আমি তো গিয়ে না, আমি তো আমি কাজে আসছি, আমি আসতে পারবো না। আমি এডিট হতে থাকি, আমিও জানতাম না যে এরকম তার হয়ে গেছে। পরে লাস্ট মুহূর্তে মানে যখন আমার সাথে লাস্ট কথা হয় ওর সাথে, বলছিলাম আমি প্যাক
নিচ্ছি,
তখন মানে আমি মোবাইলটা অফ করে ফেলি একদিন, মানে পুরোপুরি নামটা জানি আর ফোন না দিতে পারবো।
ওকে।
সিমটা অবস্থা গেল যে মানে মোবাইল চালু ঠিকই কিন্তু সিম চালু না। ওখান থেকে মানে আমি আর কোনো জোগাড় রাখিনি। তো আমাকে মেসেজ করছিল, মেসেজে লিখছিল যে আমি মরে যাচ্ছি, ঠিক আছে তুমি এসে আমার খবরটা দিয়ে আসতে হবে। তো তারপর মানে আমি গিয়েছিলাম। তো
কি লিখেছিল টেক্সটে? আমাকে টেক্সটে ক্লিয়ার করে
টেক্সটে লিখেছে যে তুমি আমাকে আমাকে আমার সাথে প্রতারণা করেছো, টাকা নিচ্ছ, সেটা কোনো ঘটনা না।
টাকা নিয়েছিলেন তার কাছ থেকে?
হ্যাঁ।
কত টাকা নিয়েছিলেন?
প্রায় 30-40 হাজার।
30-40 হাজার টাকার মতো। ওকে, তারপর?
ও, সেটাও কোনো ঘটনা। তুমি আরো নিতে, তুমি আমাকে বিয়ে করবে না, তোমার সাথে এরকম একটা চিটিং কিছু তো না করবে। আমি ভালোবাসি তোমাকে, আর আমি যেহেতু মানে আমার এই এটা আমি তোমাকে দেখাইছি, আর আমি কাউকে দেখাইতে পারবো না, আর আমি মরে যাচ্ছি। ভালো থাক। মানে আমি শুনি মানে এলাকার লোকের কাছে শুনি যে বিয়ের পিড়িত থেকে মারা যায়। মানে পুরান খবর দিয়ে আসতে আসি, কেউ জানতে পারে না। আমি রাত্রে রাত্রে গিয়েছিলাম, রাত্রে একদিন থেকেই মানে আমি সব ডিটেলস নিয়ে নিচ্ছিলাম যে আসলে সেটা কি সত্যি না মিথ্যা। তুমি সেভাবে বললো নাকি সত্য সত্য যাচাই করার পরে দেখলাম যে না আসলে সেটা বলবো। তখন থেকে মানে মনটা আমার আরো ভালো
হয়েছে। তখন মারা গেল সুইসাইড করলো। কত সালের কাহিনী
এটা? হবে 2009
থেকে।
তারপর ওখানে আর আমি যাইনি। তো আরেকটা জায়গায় গেছিলাম, সেটা হলো মেঘলা, দোহার মেঘলা।
দোহার মেঘলা?
দোহার মেঘলা
জায়গার নাম। ছিল তাই তো? ভিসিআর থাকতো, ভিসিআর ভিসিবি বলতো যেটাকে, ওই সময়টা নাকি? পরে আপনারা সিটিতে করেছেন?
আমরা সিটিতে করি, ঠিক আছে। মানে আগে মানে প্রথমবার যখন আমি শিখি তখন মানে আমি
ওকে। প্রিয় শ্রোতা, আজকের এই যে মানে ঘটনাটি আপনারা এখানে শুনছেন এবং উপস্থাপিত হচ্ছে, সেই ঘটনাতে আমি এখন পর্যন্ত অনেকগুলো ট্রিকি কোশ্চেন ওকে জিজ্ঞেস করেছি আমার সন্দেহের জায়গাটা থেকে, এবং সেগুলোর সঠিক উত্তর আমি পেয়েছি। তারপরও আমরা একটা এসএমএস কলের মুখোমুখি করতে চাই। একটা বিষয় আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, আজকের যে ঘটনা এখানে উপস্থাপিত হচ্ছে ওর জীবনের অপ্রিয় সত্য, সেটা পুরোপুরি উপস্থাপন করতে গেলে 4-5 ঘন্টা সময় লাগবে, যেটা আমাদের অনুষ্ঠানে সম্ভব নয়। যে কারণেই ওর অপরাধের জায়গাগুলোকে অনেক বেশি সংক্ষিপ্ত করে এখানে উপস্থাপন করা হচ্ছে, ডিটেল আপনার সঙ্গে উপস্থাপন করা সম্ভব না। তারপরেও আপনার বিশ্বাসযোগ্যতার লেভেলকে আমরা একটু যাচাই করতে চাই। আমরা আপনাকে কেএসএমএস পোলের মুখোমুখি করছি। যদি মনে হয় রবি এখানে যা বলছে সেটা বিশ্বাস করার মতো নয়, বা এখন পর্যন্ত যা বলেছে সেটা বিশ্বাস করার মতো নয়, এবং ওকে গল্প কন্টিনিউ করতে না দেওয়াটাই বেটার, তাহলে আপনি লিখবেন নো। আর যদি মনে করেন যে না, ও যা বলছে তা সত্য, কারণ কেউ যেচে নিজের জীবনের অপরাধগুলি ভাবে কেউ স্বীকার করতে আসে না, হয়তো বলার জায়গা থেকে কিছুটা হলে সমস্যা হতে পারে, এবং ওর পুরো ব্যাপারটি আপনারা জানতে চান, ইভেন ওর প্রাশ্চিত্য জীবনে কি হয়েছে সে পর্যন্ত আপনারা জানতে চান, তাহলে লিখবেন ইয়েস। অবশ্যই খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা এসএমএস পোল, যারা পার্টিসিপেট করেন না এবং যাদের শোনার আগ্রহ আছে তাদেরকে বলতে চাই আমরা যে আপনার একটা ভোটের কারণে অনেক সময় গল্প স্টপ হয়ে যেতে পারে, যদিও যা বলিব সত্য বলিব ইতিহাস এখন পর্যন্ত এরকম ঘটনা ঘটেনি, কিন্তু যে কোনো মুহূর্তে এটা ঘটতে পারে। সুতরাং সেই জায়গাটি থেকে যারা ভোট করেন না কিন্তু গল্প শুনতে চান তাদেরকে আমি বিশেষ করে বলবো, অবশ্যই আপনি ভোট করুন ইয়েস বলে। আর যারা নো ভোট করবেন তারা তো অবশ্যই লিখবেন, কারণ তার জায়গাটা থেকে তিনি কোনো না কোনোভাবে স্টপ করারই চাইবেন গল্পটি। দেখা যাক ভোটের পাল্লাটি আসলে কোন দিকে যায়, ইয়েস দিকে নাকি নোর দিকে। আমরা একটু পরে এসএমএস কলের রেজাল্ট আপনাদেরকে জানা দেবো, তবে তার আগে আপনাকে এসএমএস করতে হবে। এসএমএস করার নিয়ম হচ্ছে আপনি আপনার সেলফোনে গিয়ে লিখবেন এবিসি, এবিসি স্পেস ইয়েস অথবা নো, এবিসি স্পেস ইয়েস অথবা নো, এরপর ঝটপট পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। একটু পরেই আমরা কম্পিউটারের কাছ থেকে জেনে নেবো এসএমএস পোলের রেজাল্ট। আমরা এই মুহূর্তে ছোট্ট একটা বিরতি নিতে চাই, ফিরে আসবো ঠিক রাত 12:06। আবারও মনে করিয়ে দিচ্ছি আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফএম 89.2 তে। রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিম জয় করেছে বিশ্ব বাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
প্রিয় শ্রোতা, 12:06 হচ্ছে সময়। আমরা আবারও ফিরে আসলাম রয় টাইগার গ্রিন প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং সবাই শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আজকে রবির জীবনের অপ্রিয় সত্যগুলো এখানে উপস্থাপিত হচ্ছে। রবিকে যদি আপনারা দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradioFM89.2। ওখানে গেলে আপনারা একটি পেজের লিঙ্ক পাবেন এবং সেই পেজের লিঙ্কে গেলেই আজকের এই অতিথিকে আপনারা দেখতে পাবেন। তার সামাজিকতার কথা চিন্তা করে যে ছবিকে এমনভাবে প্রকাশ করা হয় যাতে করে তার সামাজিকতায় কোনো অসুবিধা না হয়। অনেক শ্রোতাই ওখানে বিরূপ মন্তব্য করতে থাকেন ছবি নিয়ে। প্লিজ আপনারা আপনাদের জ্ঞানের জায়গা থেকে বোঝার চেষ্টা করবেন যে যারা এখানে অতিথি হয়ে আসেন তাদেরকে সামাজিকভাবে বিপদে ফেলা আমাদের কোনো উদ্দেশ্য নয়। সুতরাং তার ছবি ফ্ল্যাশ হলে বা ঘটনার সাথে কোনোভাবে সাংঘর্ষিক হয়ে যায় তার জীবন, এরকমভাবে তাকে চেনা গেলে আমরা সেভাবে তাকে বিপদে ফেলতে চাই না। এবং এই এই ব্যাপারটি সবসময় এবিসি রেডিও লক্ষ্য রেখেই আমাদের অতিথিদের ছবি ফেসবুকে পোস্ট করে থাকে এবং আশা করছি আপনারাও সেটা বুঝবেন। ওকে, আরেকটি বিষয়, যারা জীবনের অপ্রিয় সত্যগুলো এখানে বলতে চান তারা আসতে পারেন। আমাদের এখানে আসার জন্য নিয়ম হচ্ছে ফোন করবেন 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করার পরে আপনি আপনার জীবনের অপ্রিয় সত্যগুলো সংক্ষিপ্ত করে বলে বলবেন আপনার সঙ্গে যোগাযোগ করতে। আমাদের JBSB টিম মেম্বার আপনার সঙ্গে যোগাযোগ করবে। ওকে, SMS কল তো চলছেই। আমরা ঘটনার যে কোনো একটি পর্যায়ে গিয়ে SMS কলের রেজাল্ট জানিয়ে দেবো। ঝটপট পাঠিয়ে দিতে হবে 2221 নম্বরে, অর্থাৎ 2221 নম্বরে। নিয়ম হচ্ছে প্রথমে লিখতে হবে ABC স্পেস ইয়েস অথবা নো, এরপর 2221 নম্বরে। একটু পরেই আমরা কম্পিউটারের কাছ থেকে জেনে নেবো SMS কলের রেজাল্ট। ওকে, রবি যেখান থেকে আমরা ছিলাম, আপনি তোহারের কোন একটা জায়গার কথা বলছিলেন, সেখানে গেলাম। তারপর
ওখানে প্রোগ্রামে গেলাম, তারপর ওখানে একটা মেয়ের সম্পর্ক হয়, নাম হচ্ছে স্মৃতি। তো এর মধ্যে অনেকগুলো হয়েছে, কিন্তু যেটা আমার জীবনে মানে সবচেয়ে বড় বড় ঘটনাগুলো কিন্তু একটা, তো ওর সাথে আমার সম্পর্ক হয় মানে এক ছোট ভাইয়ের
মাধ্যমে।
বাসায় মানে এক ছোট ভাই আছে, তো ওকে দিয়ে মানে আমি লেনদেন করতাম, কথাবার্তা এগুলি আদান প্রদান করতাম। তো ওই আমাকে প্রপোজ করে মানে ওর ছোট ভাই দিই যে ওনাকে গিয়ে কথা বলবো, আমি ওনাকে খুব লাইক করি, ওনার সাথে কথা বলতে চাই। তো আমার সাথে কথা বললো, কারণ আমার উদ্দেশ্য ছিল একটাই যে আমি কীভাবে একসাথে প্রেম করবো, সেই জায়গাটাই আমার উদ্দেশ্য। তো আমি বললাম ঠিক আছে, পাঠিয়ে দিতাম।
ওকে,
ওর সাথে কথা বললাম, কথা বলার পর ওই জায়গাটা মেনে নিলাম। তো ওর সাথে আমার দেখা হয় বলদা গার্ডেন, আর ওই থাকে এলো ওয়ারি। তো ওখান থেকে মাঝে মাঝে আসতো।
কি নাম ছিল মেয়েটার?
স্মৃতি।
ওকে,
তো ওখান থেকে মানে বা সম্পর্কের দিকে এগিয়ে যাই। তো ও একদিন হঠাৎ করে মানে বলতেছে যে আমাকে তুমি বিয়ে করো।
ওকে,
বলছি বিয়ে করবো, আর তুমি যেবে তাই তারপর বিয়ে করবো, বলতেছে না আমাকে এখন বিয়ে করতে। তো আমি বললাম যে না, এখন তো সম্ভব না, তো কিছুদিন পর। তো আমি ওখানে ছিলাম, ওই যেখানে ছিল ওয়ারি, তো আমি পাশাপাশি মানে ছিলাম, মানে ওর সাথে দেখা করার কথা ছিল, আমি এই জন্য মানে আসছিলাম। কথাগুলো মানে আমার খুব মাইন্ডে লাগতেছে, মানে ভালো লাগতেছিল, কেউ আমার খুব বিয়ে করার কথা বলবো না, মানে আমার সাথে সম্পর্ক ওরকমভাবে করতেছিলাম, মানে আমার সাথে বিয়ে ওকে বিয়ে করতে হবে। ওর কথা কিছু কিছু কথাগুলো মানে খুব মাইন্ডে লাগে, বিয়ে করবো না তাহলে কি সুযোগ প্রেম করলাম, অনেক কিছু মনে করছি।
বিয়ে না করার প্রসঙ্গটা আসার আগে আমি মনে করি যে একটা মেয়ের সাথে সম্পর্কটা অনেক গভীরে গেলেই কেবলমাত্র একটা মেয়ের কথা বলতে পারে। কতদিনের সম্পর্ক আপনার মেয়ের সাথে?
ওর সাথে সম্পর্ক মোটামুটি এক থেকে দেড় মাস।
এক থেকে দেড় মাসের মধ্যে এত কিছু করে যাচ্ছে, এটা সম্ভব? হার্টের ব্যাপারে আসলে কোনো কিছু নির্দিষ্ট করে বলা খুব মুশকিল, কখন কোন মোমেন্টে কি হয়ে যায়। অনেক সময় বছরের পর বছরের কিছু হয় না, অনেক সময় কয়েক মিনিটেই অনেক কিছু হয়ে যায়। যাই হোক, মেয়েটা কেন আপনাকে বিয়ে কথা বললো?
মেয়েটা কেন বিয়ে কথা বললো মানে
ভালোবাসা ঠিক আছে, এক দেড় মাস
ওই যখন মানে কলেজে পড়াশোনা করে, তখন মানে কলেজে ছেলে অনেক ডিস্টার্ব করতো, তখন মোটামুটি বয়স ছিল 18। তো ওকে ডিস্টার্ব করতো, এই কারণে ও আমাকে বারে বারে বলতেছে তুমি আমাকে বিয়ে করো, একদিনের জন্য তুমি হলো তুমি আমাকে বিয়ে করো, একদিনের জন্য তোমার বউ হতে চাই। কিন্তু এভাবে মানে পাচ্ছি লোক অনেক 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 কথা বলতেছে যে আর সাথে বিয়ে করো স্যান্টান, মানে আমাকে অনেকে ছেদ করে, আবার অনেকে ডিস্টার্ব করতেছে যে ওর সাথে প্রেম না করে আমার সাথে প্রেম করতে লাভ হইব, ওর কিছুই নাই, অনেক অনেক ধরনের একটা মন্তব্য করতেছে। তো তুমি আমাকে বিয়ে করো, আমি বললাম যে আমি না, আমি এখন বিয়ে করতে পারবো না, তো আর কিছুদিন যাক, তো এখন তো কেবল সর মাত্র এক দেড় মাস হয়েছে, এখনো পর্যন্ত তুমি আমাকে ভালো করে চিনে উঠতে পারো না, আমিও তোমার কাছে এখনো পর্যন্ত ভালো করে চিনে উঠতে পারি না, এই মধ্যে কীভাবে আর কিছুদিন যাক, তুমি আমাকে ভালো মতো চিনো, আমি তোমাকে ভালো মতো চিনি, তারপর না বিয়ে করবো, এর মধ্যে তুমি করা অসম্ভব। তো বলতেছে না, দিয়ে এখন আমাকে করতে হবে, এখন বলতে আজকেই করতে হবে, তোমাকে আমি আসতে বলছি তুমি আসবে, কোথায় আসবো সেটা বলছি, তো আমি কিন্তু ওয়ারি তখন, কিন্তু আমি বলতেছি আমি বাসায় আছি,
ওকে
আমি আসতে পারবো না, কিন্তু রাস্তার এরপর উপর তো আমি ওকে দেখতেছি, তুই আমাকে দেখতেছি এরকম একটা জিনিস, পরে ওখান থেকে মানে কই যে তুমি আমাকে বিয়ে করবো না, আমি কিনা বিয়ে করবো মানে পরে বিয়ে করবো, দেখো আমি বিয়ে করতে পারবো না সম্ভব, আমার হাতে টাকাও নেই, টাকা আমি তুলবো তুমি আমাকে বিয়ে করো, আমি কি না এখন বিয়ে করা অসম্ভব, কিন্তু যদি তুমি অন্য কিছু বলো তাহলে বলো, তাহলে দেখা করবো, তাছাড়া দেখা করবো না, তো তুমি আমার না আসি লাস্ট দেখে দেবো, বাকি আমি যে আমি তো গাড়ি নিচ্ছি যাব দেবো, তুমি যদি এখন আমার সামনে না আস গাড়ি নিচ্ছে যাব দেবো।
একটা মেয়ে একটা ছেলেকে ভালো করে চেনে না জানে না বুঝে না ইমোশনালি এত কিছু করে ফেলবে, মেয়েটার বয়স কত ছিল?
মেয়েটার বয়স ছিল 16 কি 17,
কি যেন করতো সে বা কি করতো?
সে মানে ইন্টার ফার্স্ট ইয়ার ভর্তি হয়েছে,
থেকে আপনার সঙ্গে সম্পর্ক হয়ে যায়?
না আমার সাথে সম্পর্ক হয়ে যায় ওই বি বাসায়, যখন বি বাসা মানে বাসায় যায় ওখান থেকে আমার সাথে আমার সম্পর্ক হয়,
সেটা তো আমরা শুনলাম। তারপরে মেয়েটা এই ধরনের কথাবার্তা বলে, তারপরে
তো মেয়েটা রাস্তার রাস্তা ক্রস করবে, এর মধ্যে আমাকে বলতেছে যে তুমি যদি আমার সামনে আসো তাহলে কিন্তু আমি রাস্তার মিডিলে দাঁড়িয়ে আছি, আমি এখান থেকে যাবো।
সেটা আমি জানলাম কিভাবে?
সেটা মানে আমি ওর ওই পাশে মানে আমি দেখতেছি ওর, কিন্তু উনি আমাকে দেখতেছিল,
ফোনে কথা বলছি,
ফোনে কথা বলতেছিলাম, তো আমি ওর সামনে ওই যখন আমার বইয়ের কথা বলছি তখন থেকে আমি আমার সামনে যাইতেছিলাম না, তখন থেকে আমি ব্রেক আমার সামনে যাবো না, তারপরে ওখান থেকে আমি মানে খুব মনটা খারাপ ছিল, তখন আমি বাসায় চলে আসি, তখন আমার বড় ভাই বিয়ে করি, তো বড় ভাই বিয়ে করার পর মেজো ভাই আর সেজো ভাই দুজন থাকে বাকি, তো মেজো ভাই বিয়ে করলো আর সেজো ভাই মানে একদিনই বিয়ে করছে দুজন, দুজনের লাভ ম্যারেজ, কিন্তু একজনে ভাইকে গেছে আর একজন মানে সামাজিক কর্মী বুঝছেন, তো বিয়েতে আমি মানে অংশগ্রহণ করতে পারছিলাম, তখন আমি বাসায় যাই, তো গিয়ে সবার সবার সাথে দেখা করি, সবার সাথে কথাবার্তা বলি আগের মতো, আর সবাই খুশি যে আমি এমন একটা সময় মধ্যে আসছি এতদিন পর, তো বিয়েতে খেলাম, বিয়েতে যাওয়ার পর মানে এসে কেন আমি বলতে চাচ্ছি না সেটা হলো আমাদের মানে আত্মীয় ভিতরে, তো মেয়েটা আমার বিয়ের লাগে মানে আমার ভাইয়ের শালী, তো বিয়েতে গিয়েছিলাম তখন মানে ওর সাথে আমার সম্পর্ক মানে কথাবার্তা বলি মানে মোটামুটি 15 দিনের মতো কথাবার্তা বলি, এমনি মানে ফোন ওই ইউজ করতাম, আর আমি ফোন ইউজ করতাম ওই ফোনে ইউজ করতাম, ওখান থেকে মানে ওর সাথে কথা বলতে বলতাম প্রত্যেক দিন যেতাম দেখে, তো এক বছরের মতো মানে আমি বাসায় ছিলাম, মানে এর ভিতরে মানে ওর সাথে সম্পর্ক আস্তে আস্তে করি, তো এক সময় দেখা যায় মানে আমাদের ওখান থেকে মানে বহুত দূর মোটামুটি ভালো দূর, কিন্তু নদী পথ মানে গাড়ি ঘোড়া মানে ওরকম চলে না, তো নদী পথে যেতে হয়, তো মাঝে মধ্যে আমি রাত্রে ওদের সাথে ওর সাথে দেখা করতে যাই, 10-15 মিনিট দেখা করেই আমি চলে আসি, যাওয়ার পর মোটামুটি 4 মাস হয়ে যায়, তো এমনতে আমাকে বলতেছে যে সবাই তো জানাজানি হয়ে গেছে, মানে আমি যদি আমার মায়ের বসে যেতাম মানে ভাই শ্বশুর বাড়ি, তো সবাই আমাকে মানে একটু চেঁচাইতো যে পুত্র হয়েছে জামাই হয়েছে, ওই যে আমার ভাই বিয়ে ওর সাথে সম্পর্ক আমার মানে সেটা সবাই জানতে পারে, এইভাবে আস্তে আস্তে মানে জিনিসটা আমার অনন্ত কিছু হয়ে যায়, তো আমরা ভাবি আমার সেটা মেনে নেই যে আমি ওর সাথে সম্পর্ক করি আমাকে আমার বাসার দিতে কেউ
না
সম্পর্ক রাখি, এরকম মানে পরিবারই মানে অন্য একটা সম্পর্ক মানে অন্যদিকে চলে যায়, ভাই অসুর ভাই বাসায় যায় না মানে সে গেলে কথা শুনে যে আমি আসি এনতেন, এরকম মাঝে মধ্যে গেতাম সম্পর্কটা মানে খুব ঘনিষ্ঠ দিকে চলে যায়, মেয়েটার নাম ছিল পিঙ্কি, ওর সাথে আমার এইভাবে আগে যেতাম মাঝে মধ্যে, এখন মানে 7-8, 2-3 বার, 4 বার এরকম প্রতিদিন হাঁটতে যাই, রাত্রে যেতাম একটা নৌকা নিয়ে যেতাম মানে যখনই যেতাম নৌকা লই যেতাম,
ওকে
এভাবে আস্তে আস্তে মানে ওরা বলতেছি যে এগুলো করি, তো ফিজিক্যাল রিলেশন থেকে চলে গেলে মানে সবাই জানালে নেমে যে তখন আমার আমার সাথে তোমার সাথে বিয়ে হবে, ওকে আমি প্রস্তাব করি,
ওকে
তো বয়সটা তখন কেমন না 14-15 হয় ছোটই, তো ওখান থেকে মানে মানে এতটা ওই বোঝা নেই জিনিসটা, পরে মানে এইভাবে আস্তে আস্তে ফিজিক্যাল রিলেশন থেকে চলে যখন মানে পড়াশোনা করতো ক্লাস এইটে, সেখান থেকে যখন ক্লাস টেনে ওঠে মোটামুটি ভালো সম্পর্ক হওয়ার সাথে আমার মানে প্রায় 4 বছর মতো লং টাইম নিয়ে একটা মানে সম্পর্ক হয়, এর মধ্যেও আরও অনেক গ্রুপ করতেছি, তো আমার ইচ্ছা ছিল যে ওকে বিয়ে করো, কিন্তু কিছু কিছু কারণে মানে ওকে আমার প্রত্যাহার করা হলো, সেদিন যাওয়ার পর মানে সবাই জানাজানি হয়েছে যে পুত্র এরকম আসে রাত্রে আসার সরকারে চলে যাবে, তো এরকম মানে মন্ত হলো, পরে এরকম কথা শুনলাম আরাম্মু মানে আমার মা ওই বিয়ে ঠিক করে, বিয়ে ঠিক করে আমাকে প্রত্যেক আমাকে বিয়ে করবো না, বলতো যে আমরা বিয়ে করবো। হ্যাঁ এখন কি, এখন তুই ছিল আজ আর কাকি না, আমার আগে এখন বিয়ে করছি, আমার এক সপ্তাহ যে বিয়ে হয়ে যাবে, দুজনের মন খারাপ। তো আমার মন খারাপ হয়ে দিতে মানে ওরা কিছু কিছু আচরণ, যে আচরণগুলো মানে আমার সহ্য হতো না। তুমি আমাকে বলতো যে আপনার আব্বু তুইটা বিয়ে করছে, না আপনি যদি এরকম করেন তাহলে আমি কিছু করবো, তুমি কিছু কিছু মানে কথা বলতো আমার খুব মাইন্ড ছিল, মানে এই জন্য আমি আমাকে মানে এড়াই চলতো আমার উপর থেকে। বললো যে আমার এক সপ্তাহ দিবে, মানে ওর গায়ে লোক দিয়ে মানে আমি চলে আসলাম, আমি বললাম যে আমি আমি তোমাকে বিয়ে করতে পারবো না।
তো মেয়েটার নাম কি ছিল?
মেয়েটির নাম ছিল পিঙ্কি।
পিঙ্কি, ওকে।
তো আমাকে যখন এসে বলে যে আমাকে বিয়ে করতে হবে, কিন্তু তখন আমি জানতে পারলাম যে প্রেগনেন্ট,
আগে
সেটা বলেনি। তো আমার পরে বলতে জানতে লাফি
মানে
যখন আমাকে বলছে যে আমি প্রেগনেন্ট, তো আমি
কোথায় বলেছি আপনাকে?
যে ঘরে।
কোন ঘরের মধ্যে?
ওদের ঘরে মানে মানে হাউস আছে না রুমে।
ফার্স্ট অফ অল আমার মনে হচ্ছে আপনি মিথ্যা কথা বলছেন, কোনো না কোনো ভাবে আপনি গল্প মানানোর চেষ্টা করছেন, মানে বিশ্বাসের জায়গা থাকতে হবে একটা মেয়েকে এত ইজি অ্যাক্সেস। আর দ্বিতীয় কথা হচ্ছে ওনার বাড়িতে গিয়ে আপনি ওনার ঘরে লাথি মারবেন, মানে এটা হাউ ইট পসিবল?
মানে যখন গায়ের দিয়ে শেষ মানে ওই আমার সাথে পার্সোনালি ভাবে কথা বলছে ঘরে এসে,
ওকে,
আমাকে তখন এসে বলে যে আমি
ওদের বাড়িতে গিয়ে আপনার ইজি যাতায়াত ছিল, খুব সহজ যাতায়াত করতে পারতেন?
হ্যাঁ।
কেন পারতেন?
বর্তমানে আমার ভাইয়ের শ্বশুর বাড়ি।
ওকে ওকে। তারপর?
তারপর মানে ওখান থেকে মানে আমার পার্সোনালি কথা বলতে গিয়ে মানে আমাকে এই কথাটা বলবো যে আমি এখনো সময় আসছে আমাকে কোন একটা লাভ দিলাম। তারপর মানে ওখান থেকে মানে যখন বিয়েতে শেষ শেষ দিকে মানে তখন তখন আমি আত্মহত্যা করি।
আত্মহত্যা করেন?
গ্রাম সাইডে তো মেডিকেলে যাওয়া মানে খুব রাস্তাটা মানে খুব
কে নিয়ে গেল?
আমার ভাই নিয়ে গেছে।
আপনার ভাই কেন ওকে নিয়ে যাবো? ওর ভাই বোন নাই?
না, আমার ভাই নেই, বড় ভাই নেই।
ওকে। বাবা কি করতো?
বাবা মানে দুবাই থাকতো, আবার এসে মানে একবার চলে আসতো, তখন কৃষি কাজ করে।
ওকে। তারপর?
তারপর মানে ওই ওখান থেকে উনি বিষ খেয়ে ফেলেন। দুদিন পরে মানে আমার পাটা ভেঙে গেছে।
আপনার পাটা ভেঙে যায়? কিভাবে ভাঙে?
তো আমি বুঝতে পারিনি যে পাটা কিভাবে ভাঙে, গাছে পড়ছিলাম তো তাই চালিতে ছিলাম, তো মানে
চালটা
হ্যাঁ সেই গাছে পড়ছিলাম, তো উঠে সব চারটা মানে পারছি, কিন্তু লাস্ট মোট মানে একটা খুব ভালো একটা মানে ডাল সেটা পাড়া দেওয়ার পর একটা নিজে পাড়া দেওয়ার আগেই মানে একটা ওর কথাটা মনে করলো যে ওই এইভাবে আমার জন্য মারা গেল, কী করলাম? এটা তো বিয়ে করলে পারতাম, যে ভাগাই নিয়ে গেলে পারতাম, কিন্তু আমি এটা কী করলাম? তো গাছে বসে মানে এরকম একটা মানে চিন্তা ভাবনা করতেছিলাম, তো পাড়াটার সাথে সাথে মানে ঢালটা ভেঙে যাবে। সাথে ছিল মানে ওয়ার্ল্ডিং দোকান ছিল ওয়ার্কশপ, তো সেখানে কেসি কেটার মানে ইগুলো মানে অ্যাঙ্গেলগুলো দাঁড়া করানো ছিল, তো অল্প একটু জন্য মানে আমি মানে বেঁচে গেছি। তো এমনি পায়ের উপরে লাগছে, পায়ের উপরে গিয়ে মানে ফার্স্টে হারিয়ে
গেছে। এবিটা যে মারা গেল, গ্রামে এরকম একটা মেয়ে আত্মহত্যা করলে বিভিন্ন রকমের কানাঘুষা পায়, মারা যাওয়ার পরে অবস্থা কি হয়েছিল?
মারা যাওয়ার পর অবস্থা হয়েছে মানে আমাকে সবাই মানে খুবই খারাপ করছে, আমার ভাই বলছে তুই বাসা থেকে এখন চলে যাবি, তো এই বাসায় আইসা সারা বড় তুই আমার স্যারের সাথে এরকম একটা ইজি
মানে আপনার ব্যাপারটা কি সবাই জানতো? এটা
সেটাই সবাই জানতো।
কীভাবে জানতো?
মানে আমি যাতায়াত করতাম, আর দ্বিতীয় তুমি আমাদের সম্পর্কটা আমি সবাই আসতে মানে ওর যে ছোটো ভাই আছে মানে পিঙ্কির ছোট 8-9 বছর হবে, তো ওই সবাইকে বোঝা যায়।
পিঙ্কির সাথে আপনার শারীরিক সম্পর্ক ছিল এবং এটাকে পিঙ্কির ছোট ভাই জানতো? দেখেছে কখন?
মানে কখন দেখে নাই সেটা মানে বলে দিতে বলে দিচ্ছি সব যে আমার সাথে আমি মানে প্রেম করি বা এইসব।
তারপরে ওর বিয়ের ঠিক হলো, ঠিক করলো কেন অভিভাবকরা?
মানে অভিভাবকরা ঠিক করছে মানে আমাদের বাসাতে চাপ।
আপনাদের বাসাতে কি চাপ দিয়ে?
যে ওকে মানে ফাঁকি বিয়ে দেন, আমি আমরা আপনার মেয়েকে আমরা আনবো, তো এরপর একটা সমস্যা সৃষ্টি হবে।
ওকে।
এই জন্য মানে ওকে ওর মামাতো ভাইয়ের সাথে
মামাতো ভাইটা জানতো
না? মামাতো ভাইটা জানতো না, মানে ওর মামাতো মানে নানু বাড়ি এলো মানে অনেক দূরে 15-20 কিলো হবে, তো মানে এরা জানতো না এগুলো। মামাতো ভাই থাকতো মানে দুবাই।
ওকে।
সে বাইরের থেকে আসে, আসার পরে মানে যেদিন আসে তার 7-8 দিন পরে মানে গিয়েছে কম থেকে মানে হয়ে যায়।
ওকে, তারপরে মারা যায়। মারা যাওয়ার পরে কি হয়?
তারপর মানে তারপরে মানুষ হবে, আমি অসুস্থ ভোগ করি।
আপনি অসুস্থ ভোগ করেন, পুলিশ আসে না বাসায়?
না, মানে তখন মানে এরকম ধরনের কিছু হয় না যে মানে আমার জন্য মারা গেছে বা আমার আমার আমাকে পুলিশে দেবে, এরকম কিছু তারা করে নাই। ওই করে নেই আমার শিশুভাইয়ের জন্য, যে তার একটা মানুষ যদি আছে এই জায়গাটায়, যে তার শ্বশুরবাড়ি বা তার ছোটো ভাই যদি এভাবে পুলিশে লয়ে যায়, তো মানে আমার শিশুভাইয়ে মানে একটু সেটা মানে ধামাচাপা দেওয়ার জন্য চেষ্টা করে।
তারপর পা ভাঙার ঘটনা বলছিলেন, তারপর কি হলো?
তারপর মানে পা ভেঙে আমি ছমাস বিছানায় থাকি। তো তখন থেকে মানে আমি আমার মানে অবস্থাটা খুবই খারাপ হয়ে যায়, আস্তে আস্তে অনেক সময় গেছি, আর সবকিছু চিন্তা ভাবনা করলাম যে কী হলো এটা। আর তারপর সুস্থ হওয়ার পর আমি নিজম নামে একটা মেয়ের সাথে সম্পর্ক হয়, মানে একটা প্রোগ্রামে গিয়ে।
আপনি যেভাবে বলছেন তাতে মনে হচ্ছে যে একটার পরে একটা আপনার জন্য রেডি হয়ে আছে, একটা যাবে তো আরেকটা আসবে, মানে দেয়ার শুড বি সাম রেশনালিটি। আপনি বলছেন যে আপনার টার্গেট আছে একশো একটা মেয়ের সাথে আপনি ধরনের কাজ করবেন, ফাইন, বাট যদিও স্বল্প সময়, কিন্তু বলার জায়গা থেকে আমাদের তো একটা বিশ্বাসযোগ্যতা জায়গাটা থাকতে হবে। ওকে, যাই হোক, পিঙ্কি মারা গেল, আর আরেকজন কি বলছিলেন?
আনিকা।
আনিকা, প্রিয় শ্রোতা, একজন মানুষ কখনোই, হ্যাঁ, তার বলার জায়গা থেকে যথেষ্ট সমস্যা আছে আমি স্বীকার করছি, যথেষ্ট প্রশ্ন আমাদের মাথায় আসছে, কিন্তু জেনে শুনে এরকম একটা গণমাধ্যমে এসে লাখ লাখ মানুষের কাছে এই যে নিজের কাঁধে এতগুলো দায় চাপিয়ে নিচ্ছে, এতগুলো মানুষকে হত্যা করার দায় কার খেয়ে এত মানে কি বলা যেতে পারে, একটা বাংলা শব্দ আছে না, ঠেকা পড়েছে, যে কারণে সে এসে নিজের কাঁধে দোষ চেপে নেবে, কি কারণ নেবে? কোনো প্রফিট তো নেই, কোনো লাভ তো নেই, তাকে তো কিছুই দেওয়া হবে না। হ্যাঁ, তাহলে সে কেন নিচ্ছে এতগুলো খুনের দায়, সে নিজের কাঁধে কেন চেপে নিচ্ছে? এই প্রশ্নের জায়গাটায় বিশ্বাস রেখে আমরা কি ওকে সুযোগ দিতে পারি কিনা, সেই এস এম এস পোলের রেজাল্ট আমরা একটু পরেই আপনাদেরকে জানাবো, যে কত শতাংশ লোক ওকে ইয়েস ভোট দিয়েছে, কত শতাংশ লোক ওকে নো ভোট দিয়েছে, আমরা আরেকটু সামনের দিকে হতে চাই। আপনি বললেন যে পিঙ্কি সুইসাইড করার পরে বেশ কিছু ঘটনা আপনার সাথে ঘটছে, তার মধ্যে একটা হচ্ছে আপনার পা ভেঙে যাওয়া, তারপর আরেকটা মেয়ে আপনার জীবনে আসলো, কি যেন নাম?
তার নাম হলো নিঝুম।
নিঝুম, নিঝুমের সাথে পরিচয় হলো কিভাবে?
নিঝুমের সাথে পরিচয় হলো মানে আমি একটা প্রোগ্রাম চাই, সুস্থ হই,
ভিডিও
ভিডিও হতে,
মানে এটা একটা বড় সোর্স আলটিমেটলি, কারণ বিয়ের অনুষ্ঠানে ক্যামেরাম্যানরা গেলে ছবি তোলা বলেন বা পোজ দেওয়া বলেন, সেক্ষেত্রে আলটিমেটলি একটা বড় সুযোগের তারা হাতে পেয়ে যায় আর কি, আলটিমেটলি সেই সুযোগটাকেই কিন্তু ও একের পর এক কাজে লাগাচ্ছে আমাদের আজকের রবি। তারপর
তারপর মানে ওর সাথে মানে চোখের ছবির কথা হয়, চোখের কথা মানে একটা বাচ্চা আছে, তুমি তার হাজবেন্ড আছে, মানে কথা যুগ মানে ওর সাথে হারি হাসি ঠাট্টা, মানে
বিবাহিত ছিল,
যে বিবাহিত ছিল,
ওকে,
তো আমি জানতাম না যে বিবাহিত, মানে দেখলে মানে আনম্যারিড মনে হয়,
ওকে,
তো এরকম একটা মেয়ে। আর তারপর থেকে মানে ওর সাথে সম্পর্ক আস্তে আস্তে মানে একটু গভীরতা চলে যায়, মানে একটা অন্যদিকে চলে যায়, তো আমার নাম্বারটা ওকে দিলাম, ওর নাম্বারটা আমি নিলাম, ফোনে কথা বলতে বলতে ওর সাথে আমার একটা মানে ভালোবাসা সৃষ্টি হয়ে যায়। ওই বাচ্চার বয়স তখন আড়াই বছর, ওর যে একটা বাচ্চা,
ওকে,
তো আমি বললাম যে তোমার কাছে একটা বাচ্চা দেখছিলাম, বাচ্চাটা কার, তোমার বোনের নাকি কার? কয়, এটা আমার বোনের না, এটা আমার।
This track was downloaded from FusionBD.com.
আমার বিয়ে হয়েছে, সেটা আমাকে বলছে, আমার বিয়ে হয়েছে কিন্তু সে বিয়ের ফসলেটা,
ওকে,
আমার হাজব্যান্ডের,
ওকে,
তো এই বাচ্চাটা আমি নিয়ে যাবো, তোমাকে যদি আমি বিয়ে করি তাহলে এই বাচ্চাটা আমি নিয়ে যাবো। তো আমি বললাম ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো এইভাবে মোটামুটি 6 মাস চলে যায় সম্ভব, তারপর আমাকে একটা বিয়েতে ইনভাইট করে,
ওকে, একটা বিয়েতে ইনভাইট করবে,
নিয়ার ননদে,
ননদের বিয়ে,
ননদের বিয়েতে আমাকে ইনভাইট করবে,
ওকে,
তো আমি ক্যামেরা করার চাই মানে এমনিতেই বিয়ে খেতে গেছি ননদের, তো ননদের বিয়ে খাইতে যায়, তারপর মানে ওর সাথে মানে একটা ফিজিক্যালি রিলেশনে চলে যায়। তারপর থেকে মানে ওই আমার খুব ডিস্টার্ব করতো, মানে ডিস্টার্ব বলতে মানে আমি কাজ করতে পারতাম না, ওর জন্য কাজটা কিছু করতে পারতাম না,
ওকে,
তারপরে আমি বললাম যে দেখো তুমি যদি এরকম করো আমার সাথে তো আমি কিন্তু তোমাকে ছেড়ে দেবো। তারপর মানে ওই একটা ভিডিও রাখছে,
ভিডিও মানে
মানে আমি একটা ভিডিও করছিলাম আর ওই একটা ভিডিও করছিলাম, ঠিক আছে, মানে আমি যে একটা ভিডিওটা করছিলাম যে ওর সাথে ফিজিক্যাল রিলেশনটা করেছিলাম, ভিডিওটা মানে আমি করছিলাম ওর সাথে।
ফিজিক্যাল রিলেশন করার অবস্থায় আপনি ভিডিও করেছিলেন?
ভিডিও করেছিলাম
ওর সাথে।
ওর সাথে
ভিডিও রাখলো মানে কিভাবে ভিডিও রাখলো?
ভিডিওটা মানে আমি সেন্ড করছিলাম, দেখো তুমি দেখো।
দাঁড়ান দাঁড়ান, আপনি ভিডিওটা যখন করেছিলেন তখন কি ওকে আপনারা আপনি বলেছিলেন যে আমি ভিডিওটা করছেন নাকি আপনি গোপন গোপন ভাবে ভিডিওটা?
না না গোপন ভাবে না,
ওকে জানিয়ে করেছেন?
জানিয়ে।
এবং এই ভিডিওটা ওকে আপনি দিয়ে দিয়েছিলেন দেখার জন্য? তারপর কি হলো?
তারপর মানে যখন আমি কথা বলি যে তুমি যদি আমাকে ডিস্টার্ব করো তাহলে মানে আমি আর তোমার সাথে সম্পর্ক রাখবো না। তো এইভাবে কথা বললাম। তো ওই বলছি যে তোমার তো একটা ভিডিও আছে, মানে এখন একটা ঠেট করে আমাকে যে তোমার তো একটা ভিডিও আছে সেটা আমি ছড়া দেবো, তারপর তোমার একটা সমস্যা হবে। তারপর আমি একটু ঘাবড়ায় পড়ি যে সেটা কী করলাম আমি, যে নিজে পায়ে নিজেই করার মনে মানে ওখান থেকে ওই ভিডিওটা ছড়াই দেয়। তারপরে আমি নিচ্ছে মানে
ভিডিওটা ছড়াই দেয়, কোথায় ছড়ায়?
ছড়াই দেওয়া বলতে মানে আশেপাশে এলাকা মানে জানে, পরে আমার পঁচিশ হাজার টাকা জরিমানা করে।
ভাই আপনি ক্লিয়ার করে বলেন জিনিস, তোমার তো বুঝতে হবে জিনিসটা, আপনি ধাম করে পঁচিশ হাজার টাকা জরিমানা দিলে তো হবে না। পিপলস আর মানে যারা শুনছে, যারা শুনতেছে তারা অনেক বেশি অ্যাংশাস, ঠিক আছে? এবং প্রথম কথা হচ্ছে তারা প্রচন্ড রেগে যাচ্ছে আপনার কথা শুনে। আপনি ধাম করে পঁচিশ হাজার টাকা জরিমানা, ধাম করে ভিডিও চলে গেলেন, ধাম করে ভিডিও দিয়ে দিলেন, ধাম করে প্রচার হয়ে গেল। আপনি ক্লিয়ার করে বলেন যে কিভাবে জিনিসটা হয়েছে। উই আর রিয়েলি ওয়ান্ট টু নো হোয়াট ইউর স্টোরি, ওকে বলেন।
তো ভিডিওটা মানে যখন ওর কাছে দিয়েছিলাম, ভিডিওটা ওর এক ভাইয়ের কাছে যায়,
ওকে।
যখন আমি ওকে বলি যে আমি তোমাকে তোমার সাথে কোনো সম্পর্ক রাখবো না,
ওকে দেওয়ার পরে কি হলো? ভাইয়ের কাছে দেওয়ার পরে,
ভাইয়ের কাছে দেওয়ার পর ভাই আমাকে একটা ফোন দেয়, তুমি এই কাজ কেন করলো, কেন করলাম?
ওকে
আমি বললাম যে কেন করছি সেটা জানি না, আমি ওর সাথে প্রেম করি, আমার সাথে প্রেম করি, একটা মানে মাথায় একটা বোধ চাচ্ছে, এর জন্য মানে জিনিসটা হয়ে গেছে। তো ভাই ছয়, তো ভাই ছয় বলেই হয়ে গেল না ভাই? ওর ভাই আমাকে ঠিক করলো যে আমি আস্তে আস্তে এনেছি। আমি মাঝখানে তিন চার দিন থাকে ছিলাম, দোকানে ছিলাম, দোকান থেকে এসে পরে মানে তিনও দিন ওদিকে ছিল ফেরা। তো আমাকে মানে দুটো ধরে নিয়ে যায়, ধরে নিয়ে যায় মানে ওদের গ্রামে, ওকে গ্রামে ধরে নিয়ে যায়। ধরে নিয়ে যাওয়ার পর মানে আশেপাশের লোকজন আসেন, তো সেখানে মানে আমার জরিমানাটা করে।
কারা জরিমানা করে?
ওর বড় ভাই।
ওর বড় ভাই কি বলে যে টাকার বিনিময়ে এটা শোধ হয়ে যাবে?
মানে কিছু লোক আছে মানে এরকম যে মানে বলতেছে যদি টাকা দেস পঞ্চাশ হাজার তাহলে তোকে ছেড়ে দেবো, আনা দেবো তোকে এখানে গুম করে ফেলবো।
তখন আমি পঁচিশ হাজার টাকা কোথায় পেলাম?
তখন আমি পঁচিশ হাজার টাকা কোথায় পেলাম? মানে আমি যে কাজ করি মানে আমার একটা ইন্স্যুরেন্স আছে। তো ইন্স্যুরেন্সটা
কি ইন্স্যুরেন্স? আপনি
মানে ইন্স্যুরেন্স বলতে মানে সমিতি,
ওকে
সমিতি আমরা টাকা রাখি।
হ্যাঁ।
তো বললাম যে আমি তো আমার তো অত টাকা নেই, তো আমার মাত্র পঁচিশ হাজার টাকা,
ওকে।
তো ওখান থেকে আমি আপনাকে টাকা দিতে পারবো, তাছাড়া মানে যেখানে আমি মেয়ে ফেলেন তো আমি টাকা দিতে পারবো। তারপর মানে আমাকে সময় দেয় একদিনে, তো আমি আমাদের আমার সাথেই চলে ওরা, তো সময় থেকে আমি পঁচিশ হাজার টাকা উঠে তাদেরকে দিয়ে দিই। তারপর মানে আমাকে ছেড়ে দিই।
প্রিয় শ্রোতা, বিরতির ঘন্টা বেজে গেছে এবং একই সাথে এসএমএস পোলের রেজাল্ট জানার সময় হয়েছে। চলুন দেখা যাক এসএমএস পোল কি বলছে। কম্পিউটারের কাছ থেকে আমরা জানছি যে স্টোরি আসলে আমরা কন্টিনিউ করতে পারবো কিনা। এসএমএস পোলের রেজাল্ট This is the first time SMS calls আমরা দেখলাম যে 45% হচ্ছে yes এবং একই সাথে 45% হচ্ছে no এবং 10% হচ্ছে no comments। তার মানে yes no পারলাম একই সমান এবং এটা আসলেই কন্টিনিউ করব কি করব না এতক্ষণ কনফিউশন এবং এত কোশ্চেন আরাইজ পরে সেটা আমার মনে হয় যে আপনাদের ওপরে আরো একবার ছেড়ে দেওয়ার সুযোগ হয়েছে। ওকে, আমরা আবার শর্ট টাইমের জন্য আরেকটা SMS call দিতে চাই, কারণ আমরা দেখলাম যে মাঝামাঝি পর্যায়ে রয়েছে। 45% হচ্ছে yes, 45% হচ্ছে no এবং 10% হচ্ছে no comments। খুবই সংক্ষিপ্ত সময়ের জন্য আমরা এই 4 মিনিটের একটা বিজ্ঞাপন বিরতি দিচ্ছি এবং 4 মিনিট পরে এসে আমরা বাকি ইতে যাবো যে আলটিমেটলি আপনারা সত্যি সত্যি শুনতে চান কিনা এবং ওকে আমরা কিছু প্রশ্ন করতে চাই। দেখি আমাদের লিসনাররা কি বলেন। আপনারা যদি নো ভোট দেন তাহলে আমরা ড্রপ করে দেবো আজকের এই স্টোরিটা। যারা শুনতে চান তারা ভোট করুন। ভোট করার নিয়ম হচ্ছে প্রথমে লিখবেন ABC স্পেস ইয়েস অথবা নো, এরপর ঝটপট পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। আমরা 4 মিনিটের একটা বিজ্ঞাপন বিরতি নিতে চাই, তবে তার আগে আপনাকে আমি প্রশ্নটা করছি। আপনার গল্পটা এখন পুরোপুরি ঝুলে আছে, এবং আপনার লিসনারদের কিছু বলার আছে কিনা এই জায়গাটাতে, কারণ অনেকেই আপনাকে বিশ্বাস করতে পারছে না, কি বলার আছে আপনার?
বলার আছে এটুকুই যে কে কতটা বিশ্বাস করলো না করলো আমি জানি না, যতটুকু জানি যে অর্ধেক আমাকে বিশ্বাস করছে আর অর্ধেক আমাকে বিশ্বাস করেনি। তো যারাই বিশ্বাস করছে আর যারা না করছে তাদেরকেও একটা কথা বলছে, আপনারা বিশ্বাস করেন অথবা না করেন সেটা আপনাদের উপর, কিন্তু আমার ঘটনাটা ঘটছে এটা বাস্তব, অবশ্য ওই এক উপরওয়ালা জানে একা আমি জানি।
ওকে প্রিয় শ্রোতা, সম্পূর্ণই আপনাদের উপর ছেড়ে দিচ্ছি, এখানে করুন 2221 নম্বরে, প্রথমে লিখতে হবে ABC স্পেস ইয়েস অথবা নো, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। আমরা ফিরে আসছি ঠিক 4 মিনিট পর আবারও রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োর সেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিং জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োর সেলফ। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োর সেলফ। প্রিয় শ্রোতা, 4 মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজে কিন্দ্রিয়া আপনার সঙ্গে রয়েছি এবং আপনারা শুনছেন রেডিও ইতিহাসে সবচাইতে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো অন FM 89.2। ওকে, আমরা ফিরে যেতে চাই আমাদের যিনি অতিথি তার কাছে, তবে তার আগে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে SMS পোলের রেজাল্ট। আমরা ঠিক জানি না যাহা বলিব সত্য বলিবর ইতিহাসে হয়তো ফর দ্য ফার্স্ট টাইম কোনো একটা গল্প, কোনো একটা অপরাধ বোধ এত বড় একটি জায়গাতে এসে ড্রপ হতে যাচ্ছে। মেবি যতটুকু আমি দেখছিলাম একটু আগে আমার সেটা মনে হচ্ছিল, লেটস সি হোয়াট হ্যাপেন, কম্পিউটার কি বলছে। ওকে প্রিয় শ্রোতা, কম্পিউটার বলছে 51% হচ্ছে ইয়েস, 43% হচ্ছে নো, আর বাকি সবাই হচ্ছে নো কমেন্টস। ইউর সেফ রবি, বাট ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ ইটস কোয়াইট আনবিলিভেবল। যাই হোক, ঘটনাটা হয়তো বা অনেক অনেক বড়, অনেক বিস্তারিত করে বলা উচিত, সেই জায়গাটি থেকে হয়তো বা একটু কনফিউশন আছে বলেই আমাদের 80% এই অবস্থা। তারপরে ইউর সেফ, সো অন দ্য বেসিস অফ দিস উই ওয়ান্ট টু কন্টিনিউ ইয়োর স্টোরি, লেটস বিগিন এগেইন। ওকে বলেন, তারপর কি?
তারপর আমার মনে একটা ইয়ে জিত হলো যে ওর জন্য আমি 100 একটা মাত্র ভিডিওর জন্য আমি 25,000 দিয়ে মানুষ, মানে এই 25,000 শুধু আমি উঠাবো। তারপর ওর সাথে মানে সম্ভবটা একটু ঘনিষ্ঠ করি, ঘনিষ্ঠ করি, ঘনিষ্ঠ করার পর আমি জানতাম যে উনি সাঁতার জানেন, আমাকে আগেও বলছি এবং কি আমি নিজেও দেখছি যে কখন সাঁতার দেয় নেই এবং কি জানেও। তো ওকে প্ল্যানিং করে মানে একটা নৌকা নিয়ে চোখের ভিতরে আরো বিলে তো গেলাম, নৌকাটা মানে পাশে মানে এক ঘাটে মানে নৌকাটা ছিল, নৌকাটা কার দাম আর জানতাম না, তো নৌকাটা নিয়ে গেছি, নিয়ে তো অনেক কথা বললাম যে দেখো তুমি তো আমার সাথে মানে এরকম একটা প্রতারণা করছো, তুমি এটা কেন করো? বলতেছে যে আমি কেন করলাম তোমাকে সাথে পাওয়ার জন্য, তোমাকে আগে বলছি তুমি আমাকে বিয়ে করো, এখনও বলতেছি তুমি আমাকে বিয়ে করো। আমি বললাম যে তোমাকে বিয়ে করবো ভালো কথা, তুমি এই কাজটা কেন করো? ভিডিওটা নিয়ে আমাকে আমার সাথে এরকম একটা কিলিও ফর্তা করো, এটা তো কোনো করার কোনো মানি হয় কি না, আমি এটা করে বলছি সরি সরি বললে সব কিছু হয়ে গেল। তখন আমি তো সরি বলছি, আমার ভাই কী বলছিল যে সরি বললে কি সব সমস্যার সমাধান হয়ে যায়, আমার 25,000 টাকা তুমি আমাকে আমার কাছ থেকে খাইছ, তুমি খাইছ, তোমার বড় ভাইয়ের থেকে খাইছে মানে তুমি খাইছো, একই কথা তোমার জন্যই তো আমার টাকাটা গেছে। এরকম কিছু জ্বরের সাথে ঝগড়া হয়ে যাওয়া কতক্ষণ, তো মুখে অনেক গালি গালাজ করলাম, তারপর মানে যে ওই মানে চিটা যায়, তারপর মানে আমি ওকে নৌকাটা ধরলাম দিয়ে ফেলে বলছিল আমাকে বাঁচা আমাকে ফেলে দেব, মানে পড়ে যাওয়ার পর ওই নৌকা থেকে যখন আমি ওকে ফেলে দিই মানে ঝোলায় তুই পড়ে যাবে, তখন শ্বাস সম্পর্কে ভালো ছিল তো পড়ে যায়, বারে বারে বলছিল তুমি কখনো সুখী হবে না, আমার আজকে পালা দিলে আমার বাচ্চার আজকে যেরকম রেটিং হয়ে গেলো সেরকম তোমার একদিন ঠিক এরকম কিছু একটা হবে, সেটা আমার ওই সাপ না, সেটা দেখ দেবো তোমার আল্লাহ সেটা একদিন একদিন ঠিকই এই কাজটা করবে। তখন ওখান থেকে মানে কখন
নৌকা কে চালাচ্ছিল?
নৌকা আমি চালাচ্ছি।
এটা কোথায়?
এটা আরবি মালয়েশিয়া।
আরবিল?
হ্যাঁ, এটা মন্ত্রীগঞ্জ চাল।
আপনি যে কাজটা করলেন আশেপাশে লোকজন ছিল না?
না, আরবিল এমন একটা জিনিস, এখান থেকে মানে বাড়িঘর মানে 10-15 কিলোমিটার 20 কিলোমিটার দূরে গেলে মানে বাড়িঘর কোনো চিহ্ন নাই, আর চোখের ভিতর বহুত মানে অনেক বড় চোখ আরবিল, এটা বিশ্ব রোড আরবিল বলে। হুম হুম। তো কেউ কাউকে মেটা ফেললো মানে সেখানে মানে বোঝা যায় না যে কে কী করতে। তারপর ওখান থেকে ওরা পালায় এখানে চলে আসি, তো ঘুরে দেখি আর ওই ডুবছে ডুবছে আর ওঠে না, আমি নিশ্চিত মারা গেছে। তারপর আমি ওখান থেকে চলে আসতাম, আমি বাসায় চলে আসতাম যে এই কাজই আমি না করবো, ভিডিও কাজই আর করবো। মানে ওখান থেকে মানে অভিষেকটা মানে ওর কথাগুলো শোনার পর মানে আমার এত খারাপ লাগছে মানে কি বলবো আর মানে বলে বোঝাতে পারবো না। বাসায় চলে আসলাম, সবার সাথে ভালো ব্যাপার, বাসা থেকে আমার একটা গাড়ি কিনে দিল, তো গাড়িটা ছিল সিএনজি, ভাড়ায় চালিত। গাড়িটা চালানোর পর বেশ কিছু দুদিন পর মাস দেড়েক পর আমি গাড়িটা
কেউ জানলো না যে এই কাজটা আপনি করেছেন।
আদৌ পর্যন্ত কি যায় আর এই কষ্টগুলো ওর কষ্টটা আমার সবচেয়ে বেশি তাড়া করে বেড়ায়। আমি কী করলাম, একটা বাচ্চা তার মাকে তার কাছ থেকে কিনে নিলাম।
উনি কি ডিভোর্সই ছিলেন?
না, ডিভোর্স।
ওর হাজব্যান্ড জানে কি এসা করেছে?
না, ওর হাজব্যান্ডও জানে। তারপর বড় ভাই বেদার আমাকে ফোন করে যে কী ব্যাপার, ওকে তো পাওয়া যাচ্ছে না, আমার ওখানে গিয়েছে কিনে বুঝলেন না, তো ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই, আর দ্বিতীয়তে ওই কাজটা করার পর আমি আর ওকে মানে আর বিশ্বাসও করতে পারি, যেখানে আমার আমাকে আপনাদের দিয়ে এরকম একটা অপমান করা হচ্ছে, সে মিলে ওর সাথে সম্পর্ক রাখা প্রশ্নই আসে না। তারপর মানে আমি গাড়ি কিনলাম, গাড়ি কেনার পর মাস দেড়েক পর আমি বিয়ে করি, তো সেটা ছিল আমার লাভ। মেয়ের সাথে আমার রং নাম্বার পড়েছে, তখন হলো 147টা মানে ফ্রেম চলে গেছে, 147টা মতো মানে আমি বিয়ে করি। ওর সাথে সম্পর্ক ছিল মাত্র 15 দিন, 15 দিনের সম্পর্ক, ওদের বাসায় যাই আমি বলতো একটা গাড়ি পরে আমি মোটামুটি 15,000 টাকার মতো মানে ফোনটা লাগে যদি ঠিক নিয়ে নিই, তো ওদের বাসায় গেছি, সবার সাথে কথাবার্তা বলছি, আমার ঠিকানা দিয়ে আসছি। আমি আমার দুই বন্ধু গেলাম দেখা করার জন্য, গাড়িপুর ফলটল নিয়ে দেখা করতে গেলাম, তো নাম চেঞ্জ করলাম, আমার নাম ওরে দিলাম যে ওর নাম রবি আর আমার নাম কাউসার। তারপর মানে ওখান থেকে নাম ছিলেন সরবর, ওই ওর সাথে প্রেম চলতো সর, তো ওই ওর সাথে কথা বলতেছে, আমি যে ওর সাথে কথা বলতাম, তো ওকে দেখে আমার পছন্দ হয়নি, ছোট বোনকে দেখতে পছন্দ হয়েছে। আমরা এখান থেকে নাম আগে চেঞ্জ করে গেছি যে আমি আর ওর সাথে মানে সম্পর্ক রাখবো না, তুই টাইম পাস করে যাই, তো টাইম পাস করে আমি এদিকে আমার বোনকে দেখি ই করতে পারি কিনা, বোনের সাথে মানে আমার ওয়াইফের সাথে তখন আমি সম্পর্ক রাখবো। তারপর মানে ওদের একদিন দাওয়াত দিই যে আমার বাসায় আসে, বসে এসে বাসা দেখে তো এর মধ্যে আমার বসায় সব কিছু মানে ইয়ে করছি। তো আমার বিয়ের যুগটা এই জন্য নিয়েছিলাম, তো আমার মেয়ে যুবকে আর সে যুবক তাদের কথা বলছিলাম
জি।
তো সত্যি একটা মানে একটা বদভ্যাস আছে, সেই বদভ্যাসটা হলো আমার কাপড় চোপড় আমি নিজে ধুতাম না। তো একটু বলার পর মানে বললাম যে ওই কাপড় তোরা ধুয়ে দিই, তো সে বললো যে বিয়ে করে নিতে পারো, যে আমাদের বলো।
ওকে,
তো আমি বললাম তখন যে এই উপকারের প্রতিদান কি এটাই দিলাম।
উপকারটা আপনি কি আপনি কি করেছিলেন?
উপকারটা করেছিলাম যে আমার আম্মু তাদেরকে মাইনে নেয়।
কেন মাইনে নেয়?
সে হিন্দু আর
নিজভাবে হিন্দু ছিল।
হ্যাঁ,
আপনার ভাইও মুসলমান ছিল। ওকে, এটা আপনি তাদের মধ্যে নিবন্ধনটা করিয়ে দিয়েছেন। ওকে ফাইন, ঠিক আছে। তারপর
তারপর মানে বললাম যে ঠিক আছে, বিয়ে হওয়ার পর কথা যেমন বলছো বিয়ে আমি ঠিকই করে দেবো। সেদিনই আমি তখনই আমার আম্মুকে বললাম যে আমি বিয়ে করবো, আর তার আগে ঠিক আমার আম্মু আমাকে বিয়ে করার জন্য মানে জোর।
এবার আপনি নিজে গিয়ে এই কাপড় ধোয়ার চেয়ে নিজেই রাজি হয়ে গেলেন যে না আমি বিয়ে করব, বিয়ে করে কত কাপড় আমি কাটাইতে পারি সে ব্যবস্থাই আমি করবো, তাই তো?
মানে একটা মানে রাগ হয়ে গেল।
ওকে, বুঝতে পেরেছি আমি।
তো এখান থেকে মানে আমি বাসায় জানাই দিই যে আমার ওখানে একটা মানে পরিচিত ওই আছে, তো সেখানে দেখা হবো বা মেয়েকে দেখে আসো। তো আমার আব্বু গেল,
আমার আব্বু
পাঠাইলাম, তো সে গেল, দেখা দেখে রেখা তো ওখান থেকে তার পছন্দ হয়েছে যে হ্যাঁ ঠিক আছে মেয়ে ঠিক আছে দুই তারিখ তারিখ সহকারে দিয়ে আসছে যে আজকে শনিবার সামনে শুক্রবার দিয়ে তো এমনিতে দাওয়াত দিয়েছে যে আপনারা আমাদের আমাদের বাসায় যাবেন বাসা দেখে তারপর আসবেন আর বিয়ের তারিখ আমি দিয়ে গেলাম যদি আপনাদের পছন্দ হয় বাড়ি তাহলে ওই তারিখে বিয়ে হবে অক্টোবরের 9 তারিখে তো আসছে বাজার সাথে আমি করছি করার পর মানে পছন্দ হয়েছে তো ওই ডেটেই মানে আমাদের বিয়ে হয়
কি করতে হবে শুরু
শুরু সে জমি ব্যবসা করে
জমি ব্যবসা করছে
সেগুলো ব্যবসা করে উনি কিনে গেছে তো বিয়ের দিন মানে মানে বাসর রাতের দিন তখন আমি টিকে
চালাইছিলাম
টিকে চালাইছিলাম দিয়ে মানে ওই অষ্টা আমার সাথে সম্পর্ক ছিল না এগারো একটা সিগারেট তো আমার রাগ হয়েছে আমার স্বাধীনতা আমার তুমি আইসি কেন নিলে আমি শুধু কাপড় ধোয়ার ধোয়ার জন্য তুমি তোমারই বিয়ে করলাম তুমি আমার সিগারেটের জন্য এটা কি করলো
ওকে কাপড় কে কাট ধয় সেটাই এখন দেখা যায় ওকে হ্যাঁ বলুন তারপর
তারপর ওর সাথে এগারো দিন পর আমি ওদের বাসায় গেলাম 8 দিন পর তারপর এগারো দিনের মাথায় মনে আমাকে বলে যে তুমি যদি কখনো সিগারেট খাও তাহলে আমি আমার সঙ্গে আসবো আমার সাথে তোমার কোনো সম্পর্ক নেই সেভাবে মোটামুটি 6 মাস ভালোই হলো তো ওই যে আগে একজনের সাথে প্রেম করতো সেটা জানতো
এতক্ষণে গল্পের অন্যদিকে মন ওকে ফাইন
তো ওই একজন তো পছন্দ করতো ওই ছেলেটাও ভাবনা বেসিক পর্যন্ত মানে পাড়া যাচ্ছে কিন্তু বিয়ে হয় না তো আমি পরে জানতে পারি পরে আমি আর ওকে কিছু বলি না কিন্তু বলে যদি এই জিনিসটা আরো মানে অন্যদিকে চলে আসে এই জন্য আমি আর ওকে কিছু বলি না তো ওই মানে প্রেম নতুন করে আবার জায়গা আছে তো আর 6 মাস যখন আমার গাড়ি বয়স যখন 8 মাস তখন গাড়িটা শুরু হবে তখন আমি খুবই মানে একটা করতে থাকি মানে ওপর থেকে মানে কখনো টাকা ধরে রাখতে পারতাম এখনো পর্যন্ত তখন থেকে যখন আমার গাড়িটা চুরি হয়েছে তখনই আমি অনুভব করছি যে এটি আমার অভিশাপ এইগুলোই আমার অভিশাপ তখন আমার এগুলো কেন হবে তো তখনই বুঝতে পারি আর দ্বিতীয়তে তখন নিজের যদি কোনো ভুল হয় ওটা মাথা পাইতে নিই এটা আমারই দোষ তাহলে এরকম হবে কেন তখন থেকে পরে আবার গাড়িটা চুরি হয়ে যায় তখন আমার আমার ইয়ে টাকা থাকে না আর তার আগে ওই করতে কি মানে টাকা চুরি আমার হয়ে টাকা চুরি করে আমার মেজ ভাবি বা সিজ ভাবি তো তাদের নাম
ওকে
তো আমি বিশ্বাস করতাম তারা আমার টাকা পেলে তারা আমার দিয়ে দিত অথচ উই বলতেছে ওই আইসি সাহেব হয় না কিন্তু বলতেছে টাকা এমন একটা ফাইন তো আমি আর কিছু বলতাম 8,000, 4,000, 10,000, 25,000 এরকম টাকা নাই দিত নাই নাই উনি কোনো খোঁজই নেই
ওকে
তো সেভাবে ই করতে পারতেছিলাম না তো যখন আমার অবস্থা খুবই খারাপ হয়ে যায় নিজের নিজের পকেট খরচের টাকা মানে আমার কাছে থাকে না এরকম অবস্থা এসে পড়ে আর তখনই আমার মানে বেবি পেটে আসে
আপনার পেটে বেবি চলে আসে
না আমার ওয়াইফে
না কণ্ঠসূচি হয়ে বলছেন তাতে আমরা এটাও বিশ্বাস করতে হয় কিনা ঠিক আমরা মানে সেই জন্যই কোশ্চেনটা করা আর কি এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল ফাইন তারপর
তারপর মানে আমি সবাইকে আরো খুশি মনে ই করতেছি আর ওই জিনিসটা যে উনি করতেছে সেটা আমি তখনও জানি না যে ওই কেন চুরি করতেছে তারপর থেকে মানে আর ওই ইটা বাইরে যায় আর সবাইকে আমি মিষ্টি মুছি আইন আমি সবাই যে আমার প্রথম বেবি হবে সবার সাথে আমার অন্যরকম একটা সম্পর্ক সবাইকে দাওয়াত দিলাম মানে আমার ফ্যামিলি যা আছে ভাই বোন যা আছে সবাইকে মানে আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত দিচ্ছি
জি
দাওয়াত দিয়ে মানে তাদেরকে খাওয়াইলাম সবাই দোয়া করলো যেটি ভালো মতো জানি হয় এর মতো থেকে ওই প্রায় এরকম কাজ করছে আর কার সাথে আমি ফোনে কথা বলতো আমি বুঝতে পারতাম তো তখন সেকেন্ড অবস্থায় ওই মানে আমার সাথে অত্যাচার শুরু কর আমাকে ছেড়ে চলে যাবো বা বাসায় গেলে আসতে চায় না মানে অনেক রকম ভাবে মানে আমাকে জ্বালাতন করতে তোমার সমস্যা লাগে তোমাকে আমাকে তোমাকে ভালো লাগতেছে না না ভালো লাগছে তাহলে বলো যে তোমাকে আমার ভালো লাগতেছে না আমি রাখের বসা দেখে আবদুল্লাহপুর চলে যে এখান থেকে আমার আর ভালো লাগে আবদুল্লাহপুর চলে আসতাম তো এখান থেকে কাজ করতেছি ইলেকট্রিক ইলেকট্রিক কাজ করলাম তার যে যার কাছে গেছিলাম তার নাম হলো ওসমান তার কাজ করতাম আমি তো মোটামুটি মাসখানিক কাজ করার পর টাকা টাকা যখন বাসায় যাই তখন দেখি বাসা তো মানে আলাদা জায়গায় থাকে আমরা তখন আমাকে বললো জানি কোনো কিছু তখন খেতে বাসা থেকে ওর বাসা থেকে মানে ছোট বাসা থেকে ওকে নিয়ে আসি তারপরে আমি ওর বাসায় আর যাই না ভাড়া বাসায় তখন আমরা আমাদের বাসায় যাই তো ওখানে গিয়ে ওই তো কাজ করতে পারে না ঠিক আছে মানে আমি ভাবলাম যে বাচ্চা হইব এখন তেমন আর উইকলি মানে করবে না আগে যেগুলো করলো মানে ওটা নিয়ে গেলাম সাবার আমাদের ওই বাসায় ওই আমি হাসতে বলছিলাম যে আমার বুদ্ধি কি তো ওই বাসায় চলে গেলাম তো চলে যাওয়ার পর উনি সৎ আম্মু উনি সে দেখতে পারে না
তারপরে আপনার সৎ আম্মু ছিল
সে আমাকে দেখতে পারতো না তো কয়েকদিন যাওয়ার পর মানে বছর বলবেন যে এইভাবে যখন আর চলে না তো বাসায় চলে যাবো। এর মধ্যে উপস্থিতি আমার যে ওই আমার সৎমার মামা, সে আমার নানা লাগে নানু, তো তার মানে এর থেকে 1500 টাকা নেই, মানে ওখানেই তো আমার আব্বু। আর আমার আব্বু কোনো বউকেই মানে সে পছন্দ করে বিয়ে করেনি কোনো ছেলেকে, শুধু আমার আমার ওয়াইফকেই মানে সে মানে পছন্দ করছে।
ওকে,
মানে ওই নানু জানে সেটা, নানুও বলতে পারেনি লজ্জায় দিনে আপনার ছেলে বউ এই কাজটা। সে চলে যাওয়ার পর মানে ফোন করে আব্বুকে বলে যে এই কাজটা আমার আব্বার শ্রমিককে বলে যে আমি যদি বলি নতুন বউ কি না কি হয়ে যায়, তখন ওকে আবার মানে ওই কাজটা করার পর আমাকে মানে খুবই টর্চারিং করতেছে যে চলো বাসায় যাও চলো বাসায় যাও। আমি কি এত অস্থির হয়ে গেছে, তুই এত অস্থির করতেছো কিনা আমার আমাকে, একটু শান্তিতে কোনো জায়গায় থাকতে দিব না, ও না বাসায় যাও এখন এখন বাসায় যাও, কিন্তু এখন বাসায় যাবে কেন কি হয়েছে আমি জায়গা থাকবো। আমি ভাবলাম যে স্বপ্ন মনে চলে বা কোনো কথা হয়েছে, তো সে কিছু বলেনি। ওই যে এই কাজ করছে এই কারণে ওই যে বাসায় যে চাইতেছে একটু আমি সেটা জানি। পরে যখন ওর বাসায় দিয়ে আসি, বাসায় দেওয়া আমি যদি বাসায় চলে আসি, তখন মানে আমার আব্বু বলে যে তুই এই কাজ করছিস, একটু বিলিভ করতে শুরু করলাম যে এই কাজগুলো ওই করে আমার বাসা থেকে এই কাজগুলো ওই করছে আর এমনি এই কাজটা ওই করছে, আর ওকে মানে আমার ভাবিতে নাই। তো তখন একটু মানে বিলিভ করা করছিলাম। আর তারপর থেকে যখন আবার বাসায় নিয়ে আসি, ওর বাসায় যখন আমি দিয়ে আসলাম, তারপরে ভাবলাম বাসায় নিয়ে আসলাম, বাসায় নিয়ে আসার পর ওই করলো কি আমার ছোটো মনে বাসায় আবার রিপ্লাই এই কাজটা আবার সেই নেক্সট ডে আবার তৈরি করবো 11 টাকা পরে এটা হাতে নাতে ধরা পড়ছে।
ওকে,
তারপর আগে বললাম তুমি এটা কী করো, তুমি মানে তো তুমি সবই খেয়ে ভালো, তুমি 6 মাস ভালোই ছিল, এখন তুমি কী শুরু করতে পারো, আমি মুখটা খেতে পারতেছি না লজ্জায়, তুমি কী করতো সেগুলো, আমার টাকা থাকে না কোনো কিছু থাকে না, আমি সবসময় অসুস্থ বোধ করি, তা তুমি আমাকে টেনশন রাখো কেন, এগুলি কেন করতেছো তুমি আমার সাথে এরকম, আর বাচ্চারা এই কেন হয় নি ওর তো কোনো দোষ নাই, তুমি কেন নিলে যে আমাকে ছেড়ে চলেই যাও তুমি, তুমি ওকে কেন নিলে।
ওকে,
তারপর মানে ওই বাসায় চলে গেলো, ওকে মানে ও বাসা থেকে লোকজন আসে লয়ে গেলো, লয়ে যাওয়ার পর ওখান থেকে আবার আমি দূরে আসলাম, দূরে সব মানে আসতেই আবার 3 দিন পরে আবার চলে গেলো, 3 দিন না দেখে দিয়েছি ওই চলে যায়। তারপর 8 মাস কি ওই বাসায় থাকে, আর 8 মাস আমাকে অ্যাডভোকেট দিয়ে বা পারাম্য যে মানে দোলাবাই এগুলো দিয়ে মানে আমাকে মানে একটা মানসিকভাবে চর্চা নিত যে টাকা দিবি কাবিনে টাকা দিবি নাকি ব্যবস্থা, আর তুই তোর খরচ চালাস না অ্যাডভোকেটের মতো বলতো তারপর তুই খাও খরচ চালাস না, তুমি আমার পরে আমি খরচ চালাই না না চালাই এটা সেটা কি আপনি জানেন, আর আপনাকে আমি বলতে যাবো সেটা আমার পারিবারিক বিষয়, কিন্তু পরে যখন আমি জানতে পারি তখন এটা জানি যে ওর মাও তো অ্যাডভোকেট।
ওকে,
অ্যাডভোকেট ঠিকই কিন্তু ওর মাও তো, তারপর মানে ওর মাও তো বললাম যে আপনার তো আমার সম্বন্ধে রিস্তা অ্যাডভোকেট আছেন ঠিক আছে, কিন্তু আমার থেকে আপনি আমার সম্বন্ধে বড় ভাই হিসাবে আমি আপনাকে বলতেছি তুই এই কাজ কী করতেছি, তো অ্যাডভোকেট বলতেছি লাস্ট মন্থ যখন আমার কথাগুলো শুনছে ওই কী কারণে এই কাজগুলি করতেছি আর কী কারণে আমি ওর সাথে এরকম করতেছি, তখন সে আর কোনো কথাই বলে নি আমার সাথে, আমার লাস্ট মন্থে বললাম যে সরি আমি যা করছি ক্ষমা করছি আমি না জানি আমি এগুলো বলছি, বলে মানে ওই আমার সাথে আমার সংসার করবে না ওই করবে না এগুলি বলতো, আর মাঝে মাঝে এরকম করতাম একটু আমার বাসায় মা আমার আম্মুকে ফোন করে মানে বলতো যে আপনার ফেলে এসে ড্রাইভ করে ভালাম এটা করুন ওটা করুন, তো অনেক কিছু বলতো। তো যখন আমার বেবি হয় তখন 8 মাস ওই বাসায়, তারপর মানে গৃহীতে যখন আনতে চাই আমি দেখতে যাই মেডিকেলে, তো তখন আমি সম্পূর্ণ টাকা আমি দিচ্ছি 18,000 টাকা সিজার হয়েছে, তো টাকা পর্যন্ত আমি ডাইরেক্ট না কেউ না করে ফেলাচ্ছে যে আমি বলি কোনো টাকাই দিইনি, আমি তাকে কোনো টাকাই দিইনি এই মেডিকেল।
আচ্ছা,
তো তারপর মানে আরও রাগ হয়ে গেলো, শুধু একবার বাসায় এনে গেলো, তারপর আজ যেতাম মতো বাসায় গেলে যখন এরকম হয় এলা যাবে তখন তোমার একটা ছেলে হইলো, তো ছেলে হওয়ার পর আবার 6 মাস ওখানে থাকতো, ওরা 6 মাস অব্দি বহুতবার আমি দেখেছি আর বহুতবার অপমান করে দিচ্ছে যে আমার ছেলে আমার ছেলেকে আমার মুখটা দেখতে দেয় না, আমার ছেলে মুখটা আমার পর্যন্ত দেখতে দেয়নি, মানুষ কতটা খারাপ বলে এই কাজগুলি বলে, তখন থেকে আমি আরও বেশি ই করতেছি যে ওই আমাকে একদিন বলছিল নিজম যে তুমি একদিন এরকম বিরোধে পড়ো তোমার ছেলেকে তোমার কাছে একটু কেড়ে নিল, তারপর মানে ওকে ওখানে বাসায় না বোঝাই থাকবে অনেক দেখো আল্লাহ আমাদের একটা ছেলে দিচ্ছে সন্তান দিচ্ছে তুমি এখনও ভালো হয়ে যাও তোমার জন্য এখনও তোমার জন্য আমি আছি সস্তা দিতে পারবো তোমার ছেলে বা তোমার ছেড়ে দিতে পারবো না তুমি এখনও ভালো হয়ে যাও বিয়ে হয়েছে আর হইব তুমি এখান থেকে আমার কাছ থেকে চলে যাও তুমি বিয়ে বসে আর কি শান্তি থাকতে পারবে তুমি এটাকে ভাবো তুমি এটা ভাবো তাহলে তুমি সেটাই করো। তারপর মানে কদিন ভালোই গেল ভালো যাওয়ার পর এমন এক সময় আমার খুব জ্বর আসলো মাস দেড়েক আগে, তো জ্বর আসলো প্রচণ্ড আমার একটা একটা টাকা অনেক আমি একটা ওষুধ কিনে খাবো এই মুহূর্তে আমি খুবই অভয় করছি। তো মার কাছে বললাম যে মা টাকা আছে, আমি ওর সাথে মিশতে পারি।
এই যে ঘটনার মধ্যে আপনি আছেন, এর আগে আপনার টার্গেট ছিল 101 মেয়ের সাথে আপনি এই ধরনের কাজ করবেন। হ্যাঁ, 4 মেয়ে আপনার ভাষ্য মতে আত্মহত্যা করেছে এবং 1 মেয়েকে আপনি নিজে মেরে ফেলেছেন, রাইট? কতগুলো মেয়ের সাথে আপনি এই ধরনের অনৈতিক সম্পর্কে জড়িয়েছেন?
মানে কোনাবারে তখন ছিল যখন আমি কল রেকর্ড করি, তো তখনই শুধু
115 মেয়ের সাথে কি আপনি শারীরিক সম্পর্ক করেছেন নাকি যোগাযোগ করেছেন?
শারীরিক সম্পর্ক করেছি, সবগুলো প্যাঙ্গের সাথে আমি শারীরিক সম্পর্ক হয়েছে।
ওকে, মানুষ তার উদ্দেশ্য এবং নিয়োগ যদি মহৎ করে তাহলে মানুষ একইভাবে যেরকম অসাধ্যকে সাধন করতে পারে এবং চমৎকার উদাহরণ যেমন সারা দুনিয়াতে সৃষ্টি করতে পারে, এবং একই সাথে মানুষ এই নিয়তটাকে যদি খারাপ করে তাহলে কত রকম বড় গর্হিত অপরাধ করতে পারে, সেটার জন্য আজকের এই যাহা বলিব সত্য বলিব ওয়ান অফ দ্য বেস্ট এক্সাম্পল। কিন্তু এটা কি মানুষকে শেষ পর্যন্ত সুখ থাকতে দেয়? প্রশ্নটা সেখানে প্রিয় শ্রোতা, আমরা আরো একটি বিরতি নিচ্ছি, ঠিক রাত 1 আমরা ফিরে আসব রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিবতে ঠিক রাত 1। আর আপনারা যদি আপনার জীবনের অপ্রিয় সত্য নিয়ে এখানে আসতে চান, আপনি যেটা করতে পারেন, আপনার জীবনের অপ্রিয় সত্যের সামারি বা সারাংশ খুব ছোট করে বলে আপনি আমাদের এখানে ফোন রেকর্ড করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 0961389282। আমি আবারও বলছি 0961389282। আর আজকের এই অতিথির ছবি আমাদের ফেসবুকে দিয়ে দেওয়া হয়েছে, আপনারা চাইলে ওখানে এসে ওকে দেখতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। ফিরে আসছি ঠিক রাত 1।
রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিম জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিম, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
প্রিয় শ্রোতার, সময় এখন রাত 1। আপনাদের সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিংস প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজে কিবলিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। আজকে রবি রয়েছে তার জীবনের অপ্রিয় সত্যগুলো নিয়ে। রবির কাছে আমি আবারও ফিরে যেতে চাই এবং একই সাথে আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি প্রতি বৃহস্পতিবার রাত 11:20 প্রচারিত হচ্ছে ডর, আমার নতুন অনুষ্ঠান। ভৌতিক অনুভূতি নিয়ে বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে আছে বিভিন্ন রকমের জায়গা, সেই সব জায়গা থেকে আমরা প্রচার করছি ডর, যেটা প্রতি সপ্তাহে প্রচারিত হচ্ছে রাত 11:20। আমার নতুন একটি প্রজেক্ট এবং আশা করছি আপনারা যেভাবে যাহা বলিব সত্য বলিব এবং হ্যালো 8920 কে অন্তরে জায়গা করে দিয়েছেন, যারা ভূতের গল্প শুনতে ভালোবাসেন, যারা ভয় পেতে ভালোবাসেন, তাদের কাছেও এই অনুষ্ঠানটি ঠিক একইভাবে জায়গা করে নেবে। প্রচারিত হচ্ছে প্রতি বৃহস্পতিবার রাত 11:20। ওকে রবি, আমরা যে জায়গাটিতে ছিলাম, আপনি আমরা দুঃখের কথাগুলো বলছিলেন এবং আমরা বুঝতে পারছি যে আপনার অপরাধের প্রায়শ্চিত্তের দিকে আপনি চলে এসেছেন, সেই জায়গাতেই আমরা আবারও ফিরতে চাই। তারপর আপনি স্ত্রীকে বোঝাচ্ছেন তাকে ভালো কথা আনার জন্য।
তাকে বোঝানোর পর মানে আমার জ্বর আসে, তো প্রচন্ড জ্বর আসে, মানে আমি লিপ করতেছি, এমন জ্বর মানে আর কখনো আসেনি, কখনো আসেনি এরকম জ্বর। তো এটা আমি আমার আম্মু আমাকে 100 টাকা দেয় কি আমি অ্যান্টিবায়োটিক এনা খাই এখন, তারপর আবার দেখি কি হয়। সেই টাকাটা আমি দিয়েছি ফার্মেসিতে, যাওয়ার পর আমি সব ফার্মেসি বন্ধ ছিল আমাদের এলাকায়, ফার্মেসি সব বন্ধ, তো আমি ওষুধ কিনতে পারিনি। তো খেয়ে আবার চলে আসছি 5 মিনিটে দেখি টাকা কিন্তু আমার পকেটেই আছে। তখন আমি বাসায় আসার পর আমি যখন ঘুমাইছি তখন বাসায় ওই আর আমি, এছাড়া আমার আম্মু ভাবি সবাই মানে ওর কারণে সবাই চলে গেছে, যে কাজগুলো করছে ওই চুরির অপরাধ দিচ্ছে আমার ভাবিদের, সবাই বাসাতে চলে গেছে, শুধু মানে ওই আর আমি আর আমার আম্মু, এছাড়া কেউ না। তো তারপর ওই এই কাজটা আবার করো, তারপর বোঝানোর পর বেশ কিছুদিন ভালো ছিল, আপনাদের তারপর আবার আবার নেক্সট আবার সেই কাজ আবার করবো। তো 100 টাকা আমার ওষুধে কিনবার সেই টাকাটা পর্যন্ত নিয়ে
যায়।
সেদিন আমি মানে খুব খারাপ লাগে, তো আমি সেদিন মারছি, অনেকক্ষণ মারছি, মারার পর বললাম যে এই কাজ কেন করলি, আমার শরীরে জ্বর, আমার ওষুধ কিনতেই পড়ো, আপনি কি কাজটা বলবো, আমার তো ভিতর মানে একটা মানুষ মানুষ
আবার সে চুরি করেছে, তাই তো?
সে আবার চুরি করেছে, তার নিয়ত হলো একটা ইজি আলামিন নামে যে ছেলেটাকে ভালোবাসে সেই ছেলেটার কাছে যাওয়া। মানে ওই এমনি খারাপ না, খারাপ বলি না, অথচ আমি সংসার করছি 2 থেকে 2.5 বছর, সংসার সম্পর্ক ছিল যেরকম, আমি ওকে চিনি কিরকম, তো ওই চাইতেছে একটা কিভাবে আমার আমার কাছে চলে যাবে, এই কারণেই ছুটি দিই আবার করছে। তো ওটা করছে, ওটা কিছু করিনি, আমার আমার ছোট ভাগ নেই, তো স্কুলে বেতন দেবে তো সে 500 টাকা আছে, 500 টাকা নিয়ে গেছে, ছোটো ভাগ নেই, তো ও তো মানে ছেলে মেয়ের তুলল বোনের মেয়ে, তো ওর কাছ থেকে 2 টাকা নেওয়া মানে সেটা তো সাজেই না, 78 টাকা নিয়ে গেছে। তারপর আমার সবাইকে দাওয়াত করছি, দাওয়াত করে মানে বাসায় আনছি, সবাইকে তো কেউটুকু মানে দাওয়াত দিয়ে বললাম না, মিষ্টি খাওয়া দিতে বললাম না, আমার ছেলে আনছি, তো পরে দাওয়াত জানি এই জন্য আমি আনছি। তো আমার বড় বোনের 5 থেকে সে আবার নেক্সটে আবার 3 হাজার টাকা চলে যায়, তখন আমার আশ্চর্য হয়। তোকে বোঝানোর পর সে 3 বার এই কাম করলো,
স্বীকার করতো এই টাকাগুলো চুরি করে,
পর স্বীকার করতো।
কীভাবে স্বীকার করাতেন?
মাঝে পর স্বীকার করতো।
ওকে,
তখন বলতে হয় আমি এগুলো করছি, কেন করছো?
আপনি কি জানেন যে চুরি করা এক ধরনের রোগ? এটা এক ধরনের রোগের
কারণে বদভ্যাস এরকম হয়ে যায়।
ওকে,
তো আমি বারবারই মানে ফিরানোর চেষ্টা করছি, তো তাবিজ তো দিয়েছিলাম, তাবিজটা পর্যন্ত ফেলাই যে এই কাজটা নিয়ে না হয়, এক হোজেকে ধরে তাবিজ এনে দিই, তো ফিরে নিচ্ছি আবার এই চেষ্টা করে, পরে ওদের বাসা থেকে লুকাই না, তবে ওদের বাসা থেকে লোক লয়ে যায়, লয়ে যায় তো আমার ছেলেটাকে ওই লয়ে যায় না, প্রত্যেকটা খারাপ হলে একটা মা সন্তানকে রেখে চলে গেছে, এটা দুর্ভাগ্য হয়ে ওকে কীভাবে রেখে গেল। মিষ্টি যখন 1 মাস আম্মু পারলো, আর ওই গিয়েই অন্য মামলা করে,
মামলা করে,
হ্যাঁ মানে যৌতুকের দাবি, সে মামলা করে,
মানে আপনি যৌতুকের দাবি করেছেন সেটার জন্য সে মামলা করে,
হ্যাঁ
নারী নির্যাতন,
হ্যাঁ নারী নির্যাতন মামলা অন্য করে। করার পর আমি বাসা থেকে মানে অ্যাকচুয়ালি বিরত, কোনো বাসায় যেতে পারতেছি না, সব যেখানে যে মানে সেখানে মানে একটা ভয় মানে কাজ করবে আমার মনে হয়, এই যদি আমাকে ধরলো তো কখনো তো আমি থানায় যাইনি এবং কি থানার কোনো কাজ হয়ে যায়নি, কারণ এই যেমন চাইও না, আর এই জন্য বিশেষ একটা ভয় লাগে। তো 1 মাস মতো আমার আম্মু আমার বাচ্চাকে বললো, লাস্ট মুহূর্তে আমার আম্মুর কাছ থেকে কেড়ে মানে আইনের লোক এসে বাচ্চাটাকে নিয়ে যায়, আইনের লোক যে মানে বাচ্চাটা নিয়ে যায়, যে 12 বছর পর্যন্ত ওর কাছে থাকবে তুমি, সেটা বলে মাদার লয়ে গেছিলিস, সে সেদিনই লয়ে যা, এই 1 মাস পর কি আর কিছু জন নেই, আমার আম্মু মানে এখনো পর্যন্ত আজও পর্যন্ত মানে কাঁদতেছে আমার বাচ্চার জন্য, যাইবে না আমার বাচ্চা আমার আম্মুকে ছেড়ে যাইব না, হাঁপুর পাশে ধরে রাখে, শাড়ি পাশে ধরে রাখে, মানে যাইব না, আমার এখনও কাঁদতেছে আমার বাচ্চাদের জন্য, আমার সবচেয়ে আদরই যে আমি আমারই মধ্যে সবচেয়ে আদর আদর করে আমার বেশি, আর আমারই একটা ছেলে এর মধ্যেও এরকম কাজ করতেছে, এখন পলা রয়েছি, সেদিন ফোন পরশু দিন ফোন দিচ্ছে আমাকে যে ঠিক আছে তুই আমার ইয়ের টাকা দিলি, কাবিনা টাকা দিলেন,
মানে কি ও সে চায় আপনাকে ডিভোর্স দিয়ে দিতে, নাকি ডিভোর্স দিয়ে দিয়েছে?
ডিভোর্স দিয়ে দিয়েছে।
কবে দিয়েছে?
ডিভোর্স দিয়েছে এই যে মাসখানেক মানে আমার বাচ্চাটাকে আমার পাললো 3-4 দিন আগে, মানে আমার বাচ্চাটাকে নিয়ে যায়,
এবং ল বলেছে 12 বছর পর্যন্ত মায়ের কাছে থাকবে, তারপরে সন্তান যেটা সিদ্ধান্ত হবে সে সেখানে থাকবে, তাই তো? ওকে, কাবির নামে কত টাকা ছিল?
1 লক্ষ 8 টাকা।
এটা কাবির তাকে দিতে পারেননি এখন পর্যন্ত?
না দিইনি, মানে তুই চাই না, আমি ওর দিইনি, মানে আর
ডিভোর্সটা কে দিয়েছে?
ডিভোর্সটা ওই দিয়েছে আমি দিই।
তাহলে তাহলে কাবির নামে টাকা কি আপনাকে দিতে হবে নাকি হবে না?
মানে ওই দিলে তো আমি জানি যে আমার কোনো কাবির টাকা মানে অর্ধেক লাগে, আমি যতটুকু জানি অর্ধেক লাগে, আর আমি আমাকে ডিভোর্স দিচ্ছি।
আপনি জানেন যদি আপনি লয়ারের সাথে যোগাযোগ করেছিলেন কখনো? আপনি কোর্টে গিয়েছিলেন এই ব্যাপারে যোগাযোগ করতে?
না, এই ব্যাপারে কোনো যোগাযোগ করতে।
আপনি বলছিলেন যে আপনি পালিয়ে আছেন, পালিয়ে আছেন মানে?
মানে আমার আমার নামে বলে মামলা করে, আমি এটা শুনতে পারছি আর শুনতে পারি, মানে আমার বাসা থেকে মানে আমার বলছে যে তুমি আর যা বাসা থেকো না, তুমি চলে যাও তোমার কোনো মামলা। তারপর মানে আমি যখন বাচ্চারা নিয়ে যায় তখন থেকে আমি আমি বুঝতে পারলাম যে এই এতগুলো পাপ এতগুলো মানে অবৈধ কাজ গ্রহণ করছি, যেটা মানে করা একটা মানুষের সাথে মানে এটা করা উচিত না। আমি ওকে নাচতে মারার 3 দিন পরে আমার পাটা ভেঙে যায়, ওই আমাকে একটা অভিশাপ দিছিল নিজম যে একদিন তুমিও বাচ্চা ছাড়া হয়ে যাও, এই বাচ্চা তুমি একদিন এরকম একটা পরিস্থিতি পড়বা, সেই অভিশাপটা আমি সেদিনই আজকে 3 দিন আগে বুঝতে পারি যে অভিশাপ এমন একটা জিনিস যদি একবার কারোর লেগে যায় এটা খোঁড়ানো খুবই মুশকিল। তো আমি শ্রোতাদের একটা কথা জানাতে চাই যে আমি যে পাপ করছি, আমি যে ভুল করছি, রাগের মাথায় যেভাবে হোক একটা জিত করে এতগুলো মেয়ের সাথে আমি প্রতারণা করছি, বর্তমান অবস্থায় মানে আমি এখন পলায় পলায় থাকি অ্যাকচুয়ালি, মানে এখানে আজকে এখানে কালকে সেখানে আজকে এই জায়গায় কাজ করতেছি, তো কাজ যতই যা কিছু করতেছি তো কোনোটাই আমার কোনো কাজে আসতেছে না, যখন যেটাই করি সেটাই ভুল। যে বড় ভাই মানে যার কাছে কাজ করি ওকে মানে খুবই ভালো জানতো, মানে আমি মানে একটা এক জিরো শীতের মধ্যে দোষ সব কিছুর মধ্যে মানে আমার মানে একটা অন্যরকম একটা ইয়ে করতেছি, মানে আমি কারোর কাছে মুখ পাইতেছি না আর সবার কাছে আমি মানে খারাপ। ভালো কি মানে এরকম কোনো শব্দ আমি এখন বর্তমান পাইতেছি না, সবার কাছে একটা খারাপ ছেলে বা এরকম কিছু একটা হয়ে গেছে, ঘৃণার একটা পাত্র হয়ে গেছে। সেই ঘৃণার পাত্র নিয়ে মানে মানুষ
যে মেয়েটাকে আপনি নদীর মধ্যে ফেলে দিয়ে হত্যা করলেন, সেই মেয়েটির বাচ্চা কেমন আছে? তার সাথে দেখা হয় আপনার?
তার সাথে দেখা হয়নি, বাচ্চা আমার বাবার কাছে আছে। আর বাবা মানে সিদ্ধান্ত নিচ্ছে মানে যে বাইরে নিতে হবে,
কেউ জানে না যে আপনি কাজটা করেছেন। এই বাচ্চাটা যদি কোনোদিন একদিন এসে আপনার সামনে ফেস টু ফেস দাঁড়িয়ে বলে আমার মাকে রুমে বেড়ে ফেলেছে, আপনি বাচ্চাটাকে কি উত্তর করবেন?
উত্তর দেওয়ার মতো মানে সে মুখ সমান নাই, কি ওকে কি বলবো, মানে ওটা সান্ত্বনা দেওয়ার মতো কোনো মুখই আমার নেই। কেন কেন করলাম এটা, এই প্রশ্ন যদি আমাকে করে আমি কি বলবো? আমি সেই কথাটা মানে ভেবে বা সবসময় মানে আমি অসুস্থি ভোগ করতেছি যে কি করতাম জীবনে, কেন করলাম একটা একটা মেয়ের কারণে এতগুলো মেয়ের জীবন কেন নষ্ট করলাম? সে মেয়ে একটা জীবন নিয়ে চিনি মিনি ফেলতে পারতাম, এতগুলো মেয়ের জীবন নিয়ে চিনি মিনি খেলার লোক প্রশ্নই আসে না মনের ভিতর, শুধু এই কথাগুলো মানে তারা বেড়ে যাচ্ছে কি করলাম আমি।
ওকে প্রিয় শ্রোতা, এই হচ্ছে আমাদের আজকের যাহা বলিব সত্য বলিব মূল পর্ব, এবং এখানে স্বীকারোক্তি দিয়েছে রবি। তার জীবনের শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে তার সন্তান, সেই সন্তান এখন তার কাছে নেই, তার স্ত্রী এখন তার কাছে নেই, এবং তার জীবনের পাপবোধগুলো এখন তাকে ঘুমোতে দেয় না। প্রত্যেকটা পাপের স্বীকারোক্তি সে আজকে এখানে করেছে। পাপ বাপেও ছাড়ে না, নাকি একটা কথা আছে, পাপ আসলে কাউকেই ছাড়ে না, সেটার প্রমাণ আমরা আজকে পেয়েছি। আমরা এই পর্যায়ে আমাদের যিনি এক্সপার্ট প্যানেল থেকে ছিলেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, তার মুখোমুখি হচ্ছি। ডক্টর তাজুল ইসলাম, ইটস আ ভেরি কমপ্লিকেটেড স্টোরি, বাট আপনি আপনার ক্ষেত্রে বোধ হয় কেসটা কমন, আপনি এরকম স্টোরি অনেক আগেই শুনেছেন, তো কী বলার আছে আপনার? আমরা সাধারণত দেখে থাকি যে এরকম একটা ঘটনা যখন ঘটে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে মানে ছেঁকা খাওয়ার ঘটনা বলি বা যেটাই কিছু বলি না কেন, ছোটোবেলাতে এই ধরনের একটা পণ করে বসে একশো একটা মেয়ের সাথে ধরনের কাজ করবো বা এরকম কিছু হয়ে যাবে। আমরা মাঝখানে রসু খার এরকম একটা স্টোরি সারা বাংলাদেশে অনেক বেশি তোলপাড় ফেলে দিয়েছিল আমরা দেখেছিলাম, তো এরকম অনেক রসু খাই সমাজে আছে। কি বলার আছে আপনার? আপনার আজকের এই রবির গল্প শুনে আপনার কি মনে হয়?
প্রথমে আমি সকল শ্রোতাদের এবং অনুষ্ঠানের সকল স্টাফদের আর আমি শুনলাম এর আগে আমি অনুষ্ঠানে আমি কথা করেছি, আর এখানে যে জিনিসটা মানুষের কতগুলি আবেগ এবং অপমিত বোধ থাকে, যেগুলো একটা যদি আহত হয় তাহলে সেগুলো তীব্রভাবে আকর্ষণীয় হয়ে উঠতে পারে। আমরা সাধারণত অন্যদের কাছ থেকে প্রতারণা করে মানে বেশিরভাগ মানুষ যেটা করে সেটা হচ্ছে কিছুটা হোক কিছুটা না পেলে, এবং একটা মেয়ে প্রতারণা পেলে তার কাছ থেকে একটা মেয়ের কাছে প্রতারণা হলে সাধারণভাবে অনেক ক্ষেত্রে তারা পছন্দ করে না, তার কাছ থেকে সম্পর্ক করতে চায় না, বিগত হতে চায় না, তা অন্য কিছু মেয়েকে এই যদি একেবারে পছন্দ করে না তারা মানবিক এবং কোমল যে প্রবৃত্তি সেগুলো একেবারেই রবির ক্ষেত্রে হয়তো সেরকমই করছিলেন, এই সাংসদগুলি যখনই কোনো ভাবে আহত হয় বা আঘাতপ্রাপ্ত হয় বা অপমানিত বোধ করে তখন তারা প্রচুর বেশি হিংসা এবং নিষ্ঠুর হয়ে উঠে। এটা এজন্য এই রসমতন বিভিন্ন আর কিছু বেরিয়ে আসে। এখন আমার কথা হচ্ছে যে অর্থকৃত সংখ্যক চিকিৎসণী মানুষ এরকম প্রথমবারী রক্ষিত এবং নিশ্চিতরণের সবার মৃত্যু হতে পারে এবং সেটা আমাদেরকে সমাজেরই স্বাধীন একটা অংশ, কিন্তু আমাদের শুধু তার এটা প্রতিরোধের ইংরেজি ব্যবস্থা করতে হবে। সেটা হচ্ছে এই আইনের শাসনটা যাতে আমরা খুব ভালোভাবে প্রতিষ্ঠা করতে পারি, কোথাও কোনো অন্যায় হলে অথবা মানে অপরাধ হলে সেই অপরাধীকে সঠিকভাবে এবং সময় মতো করতে পারা এবং ভালোভাবে তাকে আদালতে সতর্ক করে সঠিকভাবে বিচার করতে পারা এগুলি প্রতিরোধের সব মানুষকে আমরা জন্মের শুনে শুনে বারো সপ্তাহ শিশুদের ঘটনা কম একটু লোকজনকে তাদের সত্যিকভাবে একমাত্র লোকেরা অন্যান্য অপরাধ যেমন করতে পারে। এখন আমরা রবিভাতটাকে এক সপ্তাহে এই কথাটা বলে রবির মধ্যে অল্প সংখ্যক কিছু মানুষ অমানুষের মতন জীবনযাপন করে বা পর বড় হয়ে গেছে। আমরা আমাদের সমাজে এরকম ভাবে আরো অসুখী নেতৃত্ব করতে হবে এবং সমাজ আইন এবং আমাদের পরিবারের লোকদেরকেও সচেতন হতে হবে রবির মতন লোকদের
আপনার পরামর্শ আমাদের জন্য অনেক বড় পাথেয় এবং সমাজের অনেক উপকারে আসে। এটা অনেক সাধারণ মানুষ এই বিষয়গুলোকে খুব গুরুত্ব সহকারে নেন আপনার পরামর্শ। আমাদের সঙ্গে ছিলেন প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর তিনি। প্রিয় শ্রোতা, আমরা এ পর্যায়ে ছোট্ট একটা ব্রিদিং স্পেস নিতে চাই, একটু পরে আবার ফিরে আসছি আমাদের অতিথি রবিকে নিয়ে। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্য যাহা বলিব সত্য বলিব। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
অনেক অনেক ফেসবুক কমেন্টস এবং একই সাথে ইমেইল আর এসএমএস পেয়েছি আমরা রবির জন্য। বেশ কিছু কমেন্টস আমরা পড়তে চাই। সাইমন নামের এক বন্ধু লিখেছে, কিশোর বয়সে রবি যে ধরনের ঘটনার মুখোমুখি হয়েছে সেটা অনেক ক্ষেত্রে অনেকে হয়ে থাকেন, কিন্তু তাই বলে সবাই যদি রবির মতো হয়ে যায় তাহলে দেশটির অবস্থা কী হবে ভেবে দেখুন। রবির মতো যারা এরকম কাজ করছে তাদেরকে অবশ্যই আমরা ধিক্কার জানাই। এরকম আরও টেক্সট করেছেন সাইমনের মতো অসংখ্য অসংখ্য শ্রোতা আজকে। বিশেষ করে আমি লিমনের টেক্সটটা পড়তে চাই। সে লিখেছে, রবির প্রতি ঘৃণা ছাড়া আর কিছুই আমাদের বলার নেই, কারণ এতগুলো মানুষের সাথে এত বড়ভাবে সে প্রতারণা করেছে, একের পর এক করেছে, সেরকম অপরাধ তার জীবনে কিন্তু ঘটেনি। আমাদেরকে লিখেছে তানভীর নামের এক বন্ধু যে এখন পর্যন্ত সে শতর অধিক মেয়েদের সাথে প্রতারণা করেছে, এরকম শারীরিক সম্পর্কে জড়িয়ে গেছে এবং নিশ্চয়ই তার জন্য সবচেয়ে বড় পেনাল্টি যেটি সেটি সামনের দিনে অপেক্ষা করছে। একজন বন্ধু নাম হচ্ছে আধার, আধার নামের একজন বন্ধু লিখেছেন যে চারজন মেয়ে, বিশেষ করে শেষের মেয়েটি, যে মেয়েটির কথা তিনি বলেছেন যে নৌকা থেকে ডুবে মারা গিয়েছে, এইরকম চারজন মেয়ে তার জন্যে আত্মহত্যা করল, তাকে চারবার ফাঁসি দেওয়া উচিত। অসংখ্য অসংখ্য টেক্সট। ইকরা নামের একজন বন্ধু লিখেছেন যে ২৫,০০০ টাকা জরিমানা ভিডিওর জন্য, এটা আসলে তেমন কিছুই হয়নি, তাকে আসলে জেলে দেওয়া উচিত ছিল। আরও একজন বন্ধু নাম হচ্ছে অনিদ্রা, অনিদ্রা লিখেছে যে আজকে এই গল্পটি শুনে আমি যাহা বলিব সত্য বলিবকে ধন্যবাদ জানাচ্ছি, এই কারণে আমরা আমাদের চারপাশে যেভাবে অঘটনগুলো দেখছি, বিশেষ করে ব্যক্তিগত জীবনেও এরকম একটা অঘটনের মুখোমুখি আমি হয়েছিলাম, আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই জেবিএসবিকে এরকম একটি গল্প সবার সামনে উপস্থাপন করবার জন্য। আমরা অসংখ্য অসংখ্য টেক্সট পেয়েছি, অসংখ্য অসংখ্য খুদে বার্তা পেয়েছি, যারা ধিক্কার জানিয়েছেন, সচেতন হয়েছেন আজকের এই রবির ঘটনা শুনে। তাদের একটি কথা, সেটা হচ্ছে মানুষের জীবনে অপরাধ হবে, কিন্তু অপরাধ কিছু কিছু শাস্তি এমনভাবে দিয়ে দেয় যে শাস্তিগুলো কোনোভাবেই ক্ষতিপূরণের সামনে দাঁড় করানো যায় না। যে চারটি মেয়ে আজকে এখানে আত্মহত্যা করলো, তার জন্য সেই চারটি মেয়ের ক্ষতিপূরণ কি কোনোভাবেই রবির পক্ষে দেওয়া সম্ভব? এরকম অসংখ্য প্রশ্ন আমরা পেয়েছি, এবং যে পরিমাণ ধিক্কার আমরা পেয়েছি ফেসবুকে, সেটা নিঃসন্দেহে আপনারা যদি আসেন তাহলে আপনারা দেখতে পাবেন। ফাইন রবি, কি বলার আছে আপনার লেখনীতে?
সেটাকে একটা কথাই বলার আছে যে ভুল, মানুষ কিন্তু ভুল করে। কথাটা কেন বললাম, যে আমি যে জিত করে আমি এই কাজটা করেছি, সেটা কি আমি করছি না আমার বিবেক করছে? শুধু এই এই কথাটুকুই বলতে চাই যে এরকম ভুল আমি করছি, তো আপনারা কেউ এরকম ধরনের জিত করে এরকম ভুল করবেন না। যে শাস্তি আমি পাইতেছি এখন, আমি অল টাইম মিনিং নিঃশ্বাস করে চলে গেছি।
কি নেশা করেন?
এই তো মানে কাজা মদ সিগারেট এইটু এইটুকু, এর বেশি কিছু করি না, মাঝে মধ্যে ড্রিঙ্কস করি।
আর কিছু বলার আছে আপনার লিখতে হবে?
বলার মতো আর কোনো মুখ।
আপনার সন্তানকে কিছু বলতে চান আপনি? ওর বয়স কত এখন?
ওর বয়স এখন 8 মাস।
ও তো একটা সময় বুঝবে, জানবে, এবং এই স্টোরিটা হয়তো বা শুনবে। এটা ওর বাবার জীবনের অপ্রিয় সত্য, অপরাধের স্বীকারোক্তি, যাহা বলিব সত্য বলবে। যখন আপনার সন্তান এটা শুনবে বড় হয়ে, সেই সময়ের জন্য আপনি আপনার সন্তানকে কিছু বলতে চান?
সেই সময়ের জন্য বলতে চাই একটা কথাই, যে আমি যে ভুল করছি সে ভুলের কোনো ক্ষমা নেই, তুমি আমাকে পারলে ক্ষমা করো, কারণ তোমার সাথে আমি কোনো অন্যায় করিনি, কিন্তু এটা আমার হয়ে গেছে, এটা আমার হয়ে গেছে, সেটা আমার আর কিছু করার ছিল না, আর আমি এমনই জিদ করেছিলাম, সেই জিদের কারণে এরকম হয়ে গেছে, কিন্তু তুমি এরকম কিছু করো না, এতে তোমার লাইফটা আমার মতো হয়ে যায়।
ওকে, অনেক অনেক ধন্যবাদ রবি আপনাকে। প্রিয় শ্রোতা, ধীরে ধীরে পর্দা নামছে যাহা বলিব সত্য বলিব। আমি আরজে কিবরিয়া আজকের মতো আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। ঈদের দিন শুরু হয়ে গেছে, সেই জন্য সবাইকে ঈদ মুবারক জানাচ্ছি। ঈদের আনন্দ সবার অন্তরে নির্মলভাবে ছুঁয়ে যাক, এই শুভ প্রত্যাশায় শেষ করবো আজকের যাহা বলিব সত্য বলিব। তবে তার আগে আরজে সুমনের কাছ থেকে আমরা শুনতে চাই, এই সপ্তাহে কোন বন্ধুটি আমাদেরকে চিঠি কিংবা ইমেইল লিখে আমাদেরকে তার জীবনের অপ্রিয় সত্যের কথা জানিয়েছেন? আরজে সুমন।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইওর সেলফ।
আমি পথিক, মিরপুর থেকে বলছি। আমি একটি ট্যাক্সি ক্যাব চালাই। মাস ছয়েক আগে একদিন রাতের বেলা আমার গাড়িতে একজন যাত্রী ওঠে শাহবাগ থেকে মিরপুরে যাওয়ার উদ্দেশ্যে। সেদিন অনেক বৃষ্টি ছিল। আমি যখন তাকে মিরপুর 10 নম্বরে নামিয়ে দিই, তখন সে খুব তাড়াহুড়া করে বৃষ্টিতে যেন না ভেজে তাই দ্রুত নেমে চলে যায়। কিছু দূর আসার পর আমি দেখতে পাই সে তার মোবাইল ও একটা ব্যাগ আমার গাড়িতে রেখে গেছে। তারপর অনেক চিন্তা করে আমি তার সেই জিনিসগুলো নিজের কাছেই রেখে দিলাম। মোবাইলটি একটু দামি হওয়াতে আমি মোবাইলের সেই সিম কার্ডটি ফেলে নিজে ব্যবহার করতে থাকি। কিন্তু যখনই আমি মোবাইলটি ব্যবহার করতাম, আমার ভেতরে একটা অপরাধ বোধ কাজ করত। এভাবে অপরাধ বোধ নিয়ে আমি মোবাইলটি বেশি দিন ব্যবহার করতে পারিনি, কিন্তু সেই লোকের সিমটি ফেলে দেওয়াতে আমি তার সাথে আর কোনো যোগাযোগেরও রাস্তা খুঁজে পাইনি। তাই বাধ্য হয়ে একসময় এই মোবাইলটিকে আমি ফেলে দিই। তারপর অনেকটাই স্বস্তি পাই, কিন্তু তার এই জিনিসটি অবৈধভাবে ব্যবহার করার অপরাধে নিজেকে আজও আমার অনেক অপরাধী মনে হয়। আমি শুধু এতটুকুই আশা করব, আমার মতো এমন ভুল আর কেউ করবে না।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইওর সেলফ।
অনেক অনেক ধন্যবাদ আর্য সুমন, এবং একই সাথে এই বন্ধুটিকে। আপনার উপলব্ধি আমাদের সবার উপলব্ধি হোক, আপনারই উপলব্ধি যেন আর কারো জীবনে বাস্তব উপলব্ধি হয়ে ফিরে না আসে, সেজন্যই আমাদের এই জাহা বলিব সত্য বলিব। প্রিয় শ্রোতা, শেষ করছি আজকের মতো। আবারও ঈদ মোবারক জানিয়ে আপনারা সবাই ভালো থাকুন। জিবিএসবি টিম মেম্বার যারা রয়েছে, আরজে সুমন, সাউন্ড এডিটর মঞ্জু, আমি আরজে কিবরিয়া, সবার পক্ষ থেকে শুভরাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব।
This track was downloaded from FusionBD.com.